السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أطاهم من نذير قبلك لعلهم يهتدون. بسم الله الرحمن الرحيم. حم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين. وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون. صدق الله العظيم.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. అఫాల యతదబ్బారు నల్ ఖురాన వాలౌకనా మినింది గైరిల్లా లావా జదు ఫీక్తిలాఫన్ కసీరా. బిస్మిల్లాహిర్ రహ్మాన్ రహీం. సనురిహిం ఆయాతినా ఫిల్ ఆఫకి వాఫి అన్ఫుసిహిం హత్తా యతబ ఐనల్లాహుమ్ అన్నహుల్ హక్ అవలం యక్ఫీ బి రబ్బికా అన్నహు అలా కుల్లి షయ్యిన్ షహీద్. బిస్మిల్లాహిర్ రహ్మాన్ రహీం. రబ్బిష్రహలి సద్రి వాయ్యాసిర్లి అమ్రి వహలుల్ ఉగ్దతామిల్ లిసాని యఫ్కహు కౌలి. శ్రద్ధేయ సమ్మానిత అతిథి మిస్టర్ రఫీక్ దాదా, এছাড়াও এখানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের অনুষ্ঠানের টপিকটা হল পবিত্র কোরআন কি আল্লাহর বাণী। অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম সেই সময় থেকে আছে যে সময় এই পৃথিবীতে প্রথম মানুষটা এসেছিলেন। মহান ঈশ্বর অনেকগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন, পাঠিয়েছেন অনেক নবী রাসূল। আগের নবী রাসূলগণ যাদের আল্লাহ পাঠিয়েছিলেন তারা শুধু তাদের জাতির জন্য এসেছিলেন, তাদের গোত্রের জন্য, আর তাদের সেই নির্দেশ সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। আর সেজন্যই তারা যেসব অলৌকিক কাজ করেছিলেন, যেমন সমুদ্রকে দুই ভাগ করা, মৃত ব্যক্তিকে জীবিত করে তোলা, এগুলোর জন্য তখন তার মানুষ বিশ্বাস করেছিল। তবে সেই কাজগুলো এখন আমাদের পক্ষে পরীক্ষা করা সম্ভব নয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত নবী, এসেছেন পুরো পৃথিবীর মানুষের জন্য, আর তার কিতাব টিকে থাকবে অনন্তকাল। পবিত্রকরণ বলছে সূরা আল আনবিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, অর্থাৎ আমি তো তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি মানুষ জাতির রহমত হিসেবে, রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি। যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং তার কিতাব চিরস্থায়ী, সেজন্য আল্লাহ তাআলা নবীকে যে অলৌকিক নিদর্শন দিয়েছেন সেটাও চিরস্থায়ী, আর সেটা আমরা সবসময় পরীক্ষা করতে পারি। যদিও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অলৌকিক কাজ করেছেন, হাদিসে সেগুলোর বর্ণনা আছে, সেটাই ছিল রীতি, তিনি এগুলোর উপর গুরুত্ব দেননি। যদি এই অলৌকিক কাজগুলো আমরা বিশ্বাস করি তবে আমরা গর্ব করি শ্রেষ্ঠ অলৌকিক কাজটা নিয়ে, আল্লাহ তার উপরে যেটা নাজিল করেছিলেন অর্থাৎ পবিত্র কোরআন। আল কোরআন সবসময়ের জন্য একটা অলৌকিক নিদর্শন, এর অলৌকিকত্ব 1400 বছর আগেও প্রমাণিত হয়েছে, আজকের দিনও প্রমাণ করা সম্ভব, ভবিষ্যতেও সম্ভব। এক কথায় এটা হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক নিদর্শন, সম্ভবত এটা আমরা সবাই জানি। এ কথাটা আমরা সবাই জানি, হোক মুসলিম বা অমুসলিম, যে এই পবিত্র কোরআন প্রথমবার যিনি পড়েছিলেন তিনি ছিলেন মক্কা শহরের অধিবাসী আরব দেশে, সময়টা ছিল ষষ্ঠ শতাব্দী, তার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই পবিত্র কোরআনের উৎস মানুষ এই ব্যাপারটা নিয়ে তিনটি অনুমান করেছেন। প্রথমটা হচ্ছে যে এই পবিত্র কোরআন এটা লিখেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, সচেতন অবচেতন বা অচেতনভাবে। আর এখানে দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথাগুলো নিয়েছেন অন্যদের লেখা বই থেকে অথবা অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে। তৃতীয় অনুমানটা হচ্ছে যে এই পবিত্র কোরআন এটা কোনো মানুষ লেখেনি, আসলে এটা মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আসুন আমরা আজকে এই তিনটি অনুমানই পরীক্ষা করে দেখি। প্রথম অনুমানটা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই এটা লিখেছেন সচেতন অবচেতন বা অচেতনভাবে। যদি কেউ একজন কোনো দায়িত্ব অস্বীকার করে তাহলে সেই দায়টা সেই মানুষের উপরে চাপানো এটা অস্বাভাবিক, হতে পারে সাহিত্যে অথবা হতে পারে বৈজ্ঞানিক বা অন্য কিছু। কিন্তু পশ্চিমারা সব সময় এটাই বলে থাকে, কোরআনের উৎস নিয়ে সন্দেহ করে, আর তারা বলে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখেছেন। নবীজি কখনোই বলেননি যে তিনি কোরআন লিখেছেন, বরং তিনি সবসময়ই বলেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আসমানি কিতাব। এখানে অন্য কিছু ভাবা সেটা অযৌক্তিক। তাহলে ধরে নেওয়া যায় যে তিনি মিথ্যে কথা বলেছেন, নাউজুবিল্লাহ। ইতিহাস আমাদের বলে যে নবুয়তের আগে বা পরে নবীজি কখনো মিথ্যে বলেছেন এমনটা শোনা যায়নি। তিনি নবুয়ত লাভ করেছিলেন 40 বছর বয়সে, আর তখনকার সব মানুষ এক বাক্যে বলেছে যে আমাদের নবীজি ছিলেন সৎ, উন্নত চরিত্রের এবং দয়ালু, আর সেজন্য তারা নবীজির নাম দিয়েছিল আলামিন, অর্থাৎ বিশ্বাসী, বন্ধু বা শত্রু সবাই। এমনকি সেই লোকগুলো যারা বলতো যে তিনি একজন মিথ্যেবাদী, নাউজুবিল্লাহ, যখন তিনি নবুয়ত পেয়েছিলেন, এমনকি তখনও তারা তাদের মূল্যবান সম্পদ নবীজির কাছে জমা রাখত। তাহলে একজন সৎ মানুষ মিথ্যে বলবে কেন? কেন কেন বলবে যে কোরআন হলো আল্লাহর বাণী আর তিনি আল্লাহর নবী? আসুন আমরা এটা পরীক্ষা করি, যেটা দাবি করেছে পশ্চিমারা। অনেকেই বলে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন লিখেছেন আর নিজেকে দাবি করেছেন নবী হিসেবে বস্তুগত লাভের জন্য, পৃথিবীতে লাভ করার জন্য। আর আমিও একমত যে এমন অনেকে আছেন যারা এই মিথ্যে অভিযোগ করেন যে নবীরা ধর্ম প্রচার করে সম্পদ লাভের জন্য, এভাবে তারা সম্পদ জমায় আর বিলাসী জীবনযাপন করে থাকে। অনেক মানুষ এই কথা বলেন, বিশেষ করে আমাদের দেশে দেখবেন এটা। আমাদের নবীর আর্থিক অবস্থা নবুয়তের আগেও ভালো ছিল আর পরেও ভালো ছিল। তিনি বিয়ে করেছিলেন এক ধনী মহিলা ব্যবসায়ীকে, উনার নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজির বয়স তখন 25, এর 15 বছর পরে তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পরে নবীজিকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, আর আন-নাওয়ীর সংগ্রহ করা হাদিস অনুযায়ী রিয়াদাস সালেহিন, এখানে 492 নম্বর হাদিসে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেছেন যে এমন সময় গেছে যখন এক বা দুই মাস পার হয়ে যেত কিন্তু ঘরের ভেতরে আগুন জ্বালানো হতো না, কারণ তাদের রান্না করার খাবার ছিল না। তখন তারা খেজুর আর পানি খেয়ে টিকেছিলেন, আর মাঝে মধ্যে মদিনার লোকজন তাদের জন্য ছাগলের দুধ পাঠাত। সাময়িক সময়ের জন্য নবীজি এই প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন। রিয়াদ আস সালেহিন অনুযায়ী হাদিস নম্বর 465 ও 466 হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখনই নবীজি কোনো প্রকার উপহার পেতেন অথবা ভবিষ্যতের জন্য কিছু, তিনি সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন, সেগুলো তার নিজের জন্য রাখতেন না। তাহলে এই সন্দেহ কেন করবেন যে নবীজি মিথ্যে কথা বলেছেন, নাউজুবিল্লাহ, বস্তুগত লাভের জন্য? আর পবিত্র কোরআনে একটি আয়াত আছে যেটা এই অভিযোগকে প্রত্যাখ্যান করে। আয়াতটা সূরা বাকারার 79 নম্বর আয়াত, আর এ আয়াতে উল্লেখ করা হয়েছে ফাওয়াইলুল্লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজের হাতে কিতাব রচনা করে। সুম্মা ইয়াকুলুনা হাজা মিন ইনদিল্লাহ, আর তারা বলে এটা আল্লাহর নিকট হতে, লিয়াস্তারু বিহি সামানান কালিলা, তারা এই কথা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবা আইদিহিম, তাদের হাত যা লিখেছে সেজন্য তারাই শাস্তি পাবে। ফাওয়াইলুল্লাহ মিম্মা আকসিবুন, সেজন্য শাস্তি তাদেরই যা উপার্জন করেছে। এই আয়াতটা সেই লোকগুলো সম্পর্কে বলছে যারা নিজের হাতে কিতাব লিখেছে আর বলেছে এটা আল্লাহর নিকট হতে, অথবা তারা আল্লাহর বাণী পাল্টিয়ে নিজের মতো করে লিখেছে। আর যদি এমনটা হতো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই কোরআন লিখেছেন আর বলেছেন এটা আল্লাহর কাছ থেকে এসেছে, আর তার জীবদ্দশাতে যদি সবাই এটা জেনে যেত, তাহলে নবীজিকে বলা হতো সবচেয়ে বড় ভণ্ড, আর তার নিজের বইতে নিজেকে অভিশাপ দিতেন। কিছু মানুষ বলে যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্র কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে, আর দাবি করেছেন আল্লাহর নবী, এতে সম্মান পাবেন ক্ষমতা খ্যাতির জন্য, নেতা হওয়ার জন্য। সেই লোকের বৈশিষ্ট্য কি যার থাকে ক্ষমতা সম্মান নেতৃত্ব আর খ্যাতি? সে খুব দামি কাপড় পরে, সে খুব ভালো খাবার খায়, সে থাকে কোনো ম্যানশনে, বড় কোনো বিল্ডিংয়ে, অনেক গার্ড থাকে ইত্যাদি। আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই দুধ দুইয়েছেন, নিজের জামা নিজেই সেলাই করেছেন, নিজের জুতো নিজেই মেরামত করেছেন, এছাড়াও প্রায় তিনি গৃহস্থালির কাজকর্ম করতেন। সরলতা আর নম্রতার দিক থেকে নবীজি ছিলেন এক অসাধারণ মডেল। তিনি মেঝের উপর বসতেন, তিনি কেনাকাটা করতে বাজারে যেতেন কোনো প্রহরী ছাড়া। যদি গরিব লোকেরাও তাকে দাওয়াত করত, তিনি তাদের বাড়িতে যেতেন, তাদের বাড়িতে যা থাকত সেটাই আগ্রহ করে খেতেন। আর এসব কিছু কারণে নবীজির শত্রুরা বলতো, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা তাওবার 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ও সে তো সবার কথা শোনে, এ তাহলে কেমন মানুষ, সে তো সব ধরনের লোকের কথাই শোনে। একবার মক্কার পত্তলিকদের একজন প্রতিনিধি, তার নাম ছিল উতবা, সে নবীজির কাছে এসে বলল, যদি আপনি এই নবুয়তের দাবিটা ত্যাগ করেন, আমরা আপনাকে আরবের সব সম্পদ দিয়ে দেব, আপনাকে বানাবো আরব জাতির নেতা, আপনাকে আমাদের রাজা বানাবো, আমরা আপনার যেটা চাই সেটা হচ্ছে আপনি এই দাবিটা করবেন না যে ঈশ্বর মাত্র একজন। নবীজি প্রত্যাখ্যান করলেন সূরা ফুসিলাতের একটি আয়াত দিয়ে, পবিত্র কোরআনের সূরা নম্বর 41। এই চেষ্টা বহুবার করা হয়েছে। একবার চাচা আবু তালিব বললেন যে নবুয়তের দাবি ছেড়ে দাও, আমরা তোমাকে আরবের সবচেয়ে সম্পদশালী মানুষ বানিয়ে দেব। নবীজি বলেছিলেন, হে আমার চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চাঁদ, আমি এই দাবি ত্যাগ করব না যতদিন বেঁচে থাকি। একজন মানুষ কেন জীবন কাটাবে এতটা কষ্টের ভেতর, এত ত্যাগের ভেতর, আর তিনি ভালো ব্যবহার করেছেন এমনকি তার শত্রুদের সাথেও। তিনি খুব বিনয়ী আর নম্র ছিলেন। যখনই মুসলিমরা কোনো যুদ্ধে জিতত, তিনি সবসময় বলতেন, আমরা এই যুদ্ধে জিতেছি আল্লাহর সাহায্য পেয়েছি বলে, আমার কারণে যুদ্ধটা জিতিনি। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ নতুন একটা থিওরি এনেছে যে নবীজি তিনি ভুগছিলেন মিথোম্যানিয়াতে, নাউজুবিল্লাহ। মিথোম্যানিয়া একটা মানসিক রোগ, যেখানে রোগী একটা মিথ্যে কথা বলে আর সে ভাবে যে এটা সত্যি। এখন পশ্চিমারা বলে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে কথা বলেছেন, নাউজুবিল্লাহ, আর ভেবেছেন এটা সত্যি। মনোবিজ্ঞানী যদি কোনো মিথোম্যানিয়াকে চিকিৎসা করেন, তিনি সেই রোগীকে বলবেন বাস্তব ঘটনা, কারণ এই লোকগুলো বাস্তবকে মানতে পারে না। ধরেন একজন লোক বলল, আমি ইংল্যান্ডের রাজা। মনোবিজ্ঞানী সেই লোককে বলবেন না যে পাগল অথবা উন্মাদ, তিনি বলবেন ঠিক আছে আপনি যদি ইংল্যান্ডের রাজা হন আপনার রানী কোথায়? সে বলল, আমার রানী বাপের বাড়ি চলে গেছে। আপনার মন্ত্রী কোথায়? সে মারা গেছে। আপনার প্রহরীরা কোথায়? এভাবে বাস্তবের মুখোমুখি আনতে থাকলে এই মিথোম্যানিয়াক অবশেষে বলবে, মনে হয় আমি ইংল্যান্ডের রাজা নই। কোরআনও একই কাজ করে, এভাবে প্রশ্ন করে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। সত্যি বলতে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথোম্যানিয়াক ছিলেন না, এই অভিযোগকারীরাই আসলে মিথোম্যানিয়াক। কারণ তারা বলে নবী মোহাম্মদ মিথ্যে বলেছেন আর সেটা বিশ্বাস করে, আর কোরআন এই লোকদের দাঁড় করায় বাস্তবের সামনে। তাদেরকে প্রশ্ন করে, যদি সন্দেহ করো, যদি মনে করো যে কোরআন আসমানি কিতাব নয়, যদি কোরআনের পবিত্রতাকে সন্দেহ করো, যদি মনে করো যে কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি, তাহলে এটা কি? এভাবে প্রশ্ন করা হয়েছে। আর কোরআনের এই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ এ লেকচারে কথা বলবো। অনেকে আরেকটা থিওরির কথা বলে, সেটা রিলিজিয়াস ইলিউশন থিওরি বা সাবকনসিয়াস থিওরি, যেটা অনুযায়ী নবীজি তারা বলে নাউজুবিল্লাহ, তিনি তার অবচেতন মন থেকে এই কোরআন লিখেছিলেন, তিনিও জানেন না। আবার অনেকে বলে তিনি উন্মাদ ছিলেন নাউজুবিল্লাহ। আসুন তাদের দাবিটা পরীক্ষা করি। একজন লোক যদি কোনো রোগে ভুগে থাকে অথবা যদি পাগল হয়, তারা এটা বুঝতে পারে না যে কোরআন নাজিল করা হয়েছিল বেশ কিছু সময় ধরে, সেটা ছিল 23 বছর। পুরো কোরআনটা একবারেই নাজিল হয়নি, এটা নাজিল হতে সময় লেগেছিল মোট 23 বছর, ধাপে ধাপে ধারাবাহিকভাবে। যদি এই কোরআন, তারা যেমনটা বলে, যদি কারো অবচেতন মন বা উন্মাদ কেউ লিখত, তাহলে কোরআন এতটা সংগতিপূর্ণ হতো না। আর একজন মানুষ এভাবে সবার সাথে প্রতারণা করে বলল যে সে একজন নবী আর অবচেতন মন থেকে এই কোরআন লিখল, এটা 23 বছর চালানো সম্ভব না। পবিত্র কোরআন এমন অনেক কথাই বলছে যেগুলো এই অভিযোগকে খণ্ডন করে। যেমন ধরেন, কোরআন অনেক ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলেছে যেটা সম্পর্কে সেই সময়ের মানুষ কিছু জানত না। এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেগুলো পরে সত্যি হয়েছে। অনেক বৈজ্ঞানিক ঘটনা আছে যেগুলো তখনকার মানুষ জানত না, প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। এটা একদম অসম্ভব যে এই সব ঘটনাগুলো কোনো মানুষের অবচেতন মনে আসবে বা উন্মাদ এভাবে ভাববে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, সূরা আরাফের 184 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদৌ আচ্ছন্ন নন শয়তান দ্বারা, বরং সে তো এক স্পষ্ট সতর্ককারী। এছাড়া পবিত্র কোরআনের সূরা কলমের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে উন্মাদ বা আচ্ছন্ন নও। এরপর সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর তোমাদের সাথী আচ্ছন্ন অথবা উন্মাদ নয়। তাহলে কেন একজন মানুষ মিথ্যে কথা বলবে? এখানে আমার পক্ষে এরকম সবগুলো থিওরি নিয়ে আলোচনা করা সম্ভব না। যদি কেউ নতুন কোনো থিওরি বানান, তাহলে সেই থিওরি নিয়ে প্রশ্নোত্তর পর্বে আমাকে প্রশ্ন করতে পারেন, আর ইনশাআল্লাহ আমিও ব্যাখ্যা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। দ্বিতীয় অনুমানটা হচ্ছে যে নবীজি কোরআনের কথাগুলো অন্য ধর্মগ্রন্থ থেকে নিয়েছেন অথবা তিনি এগুলো শুনেছেন কোনো মানুষের মুখ থেকে। শুধু একটা ঐতিহাসিক ঘটনা দিয়েই এই অভিযোগটা খণ্ডন করা যায়। সেটা হচ্ছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন নিরক্ষর। আর কোরআন সাক্ষ্য দিচ্ছে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি এর আগে অন্য কোনো কিতাব পাঠ করনি, এই কিতাব নাজিল হওয়ার আগে, এবং তুমি নিজের হাতে কোনো কিতাবও লিখনি এটার আগে। আর সেজন্য অবশ্যই মিথ্যাচারীরা কোনো সন্দেহ পোষণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে লোকজন কোরআনের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করবে, আর সেজন্যই আল্লাহ তার পবিত্র জ্ঞান দিয়ে বেছে নিয়েছেন তার শেষ এবং চূড়ান্ত নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি ছিলেন উম্মি, একজন নিরক্ষর, লিখতে পড়তে তিনি জানতেন না। তা না হলে অবশ্যই লোকজন সন্দেহ করত, আশেপাশে যে লোকজন আছে তারা তখন বিভিন্ন রকম কথা বলত, আর নবীজির অক্ষরজ্ঞান থাকলে সমালোচক সন্দেহবাদী তারা সবাই তখন সুযোগ পেয়ে বলত যে আমাদের নবীজি কোন জায়গা থেকে কপি করেছেন আর নতুন করে সামনে এনেছেন, নাউজুবিল্লাহ। এই অভিযোগ এটাকেও খণ্ডন করা হয়েছে, এই অভিযোগ এটাকেও কোরআন খণ্ডন করে। আমাদের ভাই আশরাফ মোহাম্মদি শুরুতে কোরআন তেলাওয়াত করলেন, সূরা সাজদার এক নম্বর থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফি মিন রাব্বিল আলামিন। আলিফ লাম মিম, এই কিতাবটি অবতীর্ণ হয়েছে কোনো সন্দেহ ছাড়া বিশ্বজগতের প্রতিপালকের নিকট হতে। তারা কি বলে সে নিজে এটা লিখেছে? না, এটা প্রতিপালক হতে আগত সত্য, যাতে সতর্ক করতে পারো সেই জাতিকে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেননি, যাতে করে তারা সৎ পথে চলতে পারে। পবিত্র কোরআন আসলে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আলাদা। এইসব ধর্মগ্রন্থে মানুষের জন্য কিছু গল্প বলা হয়, একটা গল্পের বই। গল্পের বই শুরুটা কেমন? শুরুতে থাকে কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, নেকড়ে আর মেষ শাবক। একইভাবে অন্যান্য ধর্মগ্রন্থ যদি পড়েন যে শুরুতে ছিলেন শুধু ঈশ্বর, তিনি পৃথিবী আকাশমণ্ডলী বানিয়েছেন, শুরুতে ছিল একটা শব্দ, অথবা এভাবে বলবে এইরকমই কথা ছিল তাই এই ঘটনাই ঘটেছে। পবিত্র কোরআন আমাদের এমন কিছু বলছে না যে শুরুতে ছিল অমুক তমুক। আপনারা যদি অন্যান্য ধর্মগ্রন্থ পড়েন সেখানে মানুষের বানানো ধারাবাহিকতা দেখবেন, সেখানে বলা হচ্ছে একজন লোককে নিয়ে, বলা হচ্ছে তার পরিবারের কথা, তার সন্তানের কথা, এই কথাগুলো বলা হচ্ছে ধারাবাহিকভাবে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এভাবে বলা হয়েছে। কোরআনও বিভিন্ন মানুষ সম্পর্কে বলেছে, তাদের পরিবার সম্পর্কে, কিন্তু কোরআন এভাবে গল্পের বইয়ের মতো করে এই কথাগুলো বলেনি। পবিত্র কোরআনের স্টাইলটা একেবারেই নিজস্ব, বইটা একেবারে আলাদা। লোকজন যারা প্রমাণ করতে পারেনি যে কোরআন এটা একজন মানুষ লিখেছে, তাই তারা অবশেষে বলা শুরু করলো যে কোরআন একটা প্রতারণা, নাউজুবিল্লাহ। যদি তাদের বলি প্রতারণাটা কোথায়, তারা কোরআনের মধ্যে একটাও প্রতারণা দেখাতে পারবে না পুরো কোরআনের মধ্যে। লোকজনের সেটাই বিশ্বাস যেটার পক্ষে কোন রকম প্রমাণ বা যুক্তি নেই, আর সেটা বিশ্বাস করে তারা নিজেদেরই বোকা বানায়। যেমন ধরেন, যদি আমি বিশ্বাস করি যে একজন লোক সে আমার শত্রু, এটার পক্ষে আমার কাছে প্রমাণ নেই, এমনটা ভাবার পক্ষে কোনো যুক্তিও নেই, কিন্তু যখনই সেই লোকটা আমার সামনে আসবে আমার মিথ্যে বিশ্বাসের কারণে তাকে আমার শত্রু বলে ধরে নেব, সেও তখন আমাকে তার শত্রু বলে ধরবে, আর তখন আমিও সন্তুষ্ট হব, দেখলেন ঠিকই ভেবেছিলাম এই লোকটা আমার শত্রু, কারণ সে শত্রুর মতো ব্যবহার করছে। যদি আমি তাকে প্রথমে শত্রু না ভাবতাম তাহলে সেই লোকটাও শত্রুর মতো ব্যবহার করত না। তাহলে লোকজন কোন রকম প্রমাণ অথবা যুক্তি ছাড়াই বিশ্বাস করে, আর সেটাকে বিশ্বাস করে নিজেদের বোকা বানায়। কোরআন বলছে যে আসমানি কিতাব, এর মধ্যে আপনি পাবেন বিভিন্ন যুক্তি। কিছু লোক বলে ধর্মগ্রন্থগুলো যুক্তিতর্কের ঊর্ধ্বে, যদি যুক্তিতর্কের ঊর্ধ্বে হয় তাহলে এ কথা কিভাবে বলি যে অমুক পবিত্র ধর্মগ্রন্থ সত্যি আর অমুকটা মিথ্যা? আর যুক্তি দিয়ে বলাকে কোরআন উৎসাহিত করেছে, কথা বলাকে উৎসাহ দেওয়া হয়েছে। অনেক মুসলিম ভাবেন যে আমাদের ধর্মীয় আলোচনা করা উচিত নয়, এরকম আলোচনায় আমরা অংশগ্রহণ করব না, যেখানে ধর্ম নিয়ে কথা হয় তাদের ধারণাটা ভুল। কোরআন সূরা নাহলে বলছে 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদেরকে যুক্তি দেখাও সবচাইতে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। কোরআন আলোচনা করতে বলছে, যুক্তি দেখাতে বলছে, আর সেজন্য একটা আরবি শব্দ কালু, যার অর্থ তারা বলে, এটা কোরআনে আছে সব মিলিয়ে 332 বার। আরেকটা আরবি শব্দ কুল, যার অর্থ বলো, এটাও কোরআনে আছে মোট 332 বার। এটাই প্রমাণ যে কোরআন আলোচনা করতে বলে। আরেকটা থিওরি আছে যার নাম এক্সিস্টিং দ্য অল্টারনেটিভস। পবিত্র কোরআন বলছে যে এই বই, এই পবিত্র কোরআন, এটা নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে, যদি সেটা না হয় তাহলে এটা কি? তোমরাই বলো তাহলে এটা কি? অনেকে হয়তো বলবে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লিখেছেন, খণ্ডন করা হয়েছে, কেউ বলে তিনি মিথ্যে বলেছেন বস্তুগত লাভের জন্য, নাউজুবিল্লাহ, এটাও খণ্ডিত হয়েছে। আপনারা যে অভিযোগই আনেন না কেন, অভিযোগটা বলেন, তারপর সেটা পরীক্ষা। এটা হচ্ছে পবিত্র কোরআন, এটা একটা বই, কাগজের উপরে কালি, এটা কোত্থেকে এসেছে সেজন্য একটা ব্যাখ্যা প্রয়োজন। পবিত্র কোরআন বলছে এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মহান ঈশ্বর পাঠিয়েছেন, যদি তা না হয় তাহলে এটা কোত্থেকে এসেছে? সূরা জাসিয়ার 1 নম্বর আয়াত ও 2 নম্বর আয়াতে বলা হয়েছে, হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকিম, হামিম এই আসমানি কিতাব পাঠিয়েছেন আল্লাহ তাআলা, যিনি পরাক্রমশালী, সবকিছু জানেন। পবিত্র কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে যে এটা সেই আসমানি কিতাব যেটা পাঠিয়েছেন আল্লাহ। পবিত্র কোরআনে সূরা আনামের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনামের 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউসুফের 1 ও 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 113 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নামলের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা সাজদার 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে, এছাড়াও বলা হয়েছে সূরা ইয়াসিনে 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা জুমারের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা গাফিরের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জাসিয়ার 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর কথাটা সূরা রহমানের 1 থেকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াতে বলা হয়েছে, এরকম অনেক জায়গায় বলা হয়েছে। এরপর সূরা ইনসানের 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন অনেকবারে কথা বলছে এই আসমানি কিতাব আল্লাহর নিকট হতে এসেছে, যদি তা না হয় তাহলে এটা কি? আর যারা বৈজ্ঞানিক তারা একটা পদ্ধতি মানেন, যদি কেউ কোনো নতুন থিওরি আনে তারা বলেন শোনার মতো সময় হাতে নেই। এভাবে বলার একটা কারণ আছে, তারা বলে যদি আপনি নতুন করে থিওরি আনেন আমার কাছে তখনই আনবেন যখন প্রমাণ করতে পারছেন না, পরীক্ষা করে বলতে পারছেন না যে আপনার থিওরিটা ভুল আছে। যদি প্রমাণ করতে পারেন সেটা ভুল আছে তাহলে আনবেন না, আমার হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই। এই পদ্ধতিকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। আর এই কারণেই অ্যালবার্ট আইনস্টাইন এই শতাব্দীর শুরুতে যখন নতুন একটা থিওরি আনলেন যে দেখেন বিশ্বজগতের ব্যাপারগুলো এইরকম, এই থিওরির সাথে তিনি 3টা ফলসিফিকেশন টেস্ট দিয়েছিলেন আর বলেছিলেন যদি আমার থিওরিটা ভুল বলে মনে হয় এগুলো দিয়ে থিওরিটা ভুল প্রমাণ করতে পারবেন। বিজ্ঞানীরা থিওরিটা পরীক্ষা করলো 6 বছর ধরে, তারপর বলল হ্যাঁ অ্যালবার্ট আইনস্টাইনের এই থিওরি এটা সঠিক। তার মানে এই না যে তিনি মহামানব, এটার মানে তার কথা শোনা উচিত। কোরআনে এরকম অনেক ফলসিফিকেশন টেস্ট আছে। যদি ভবিষ্যতে ধর্ম নিয়ে কারোর সাথে কোন রকম আলোচনা করেন, তাকে জিজ্ঞেস করেন আপনি কি কোনোভাবে আপনার ধর্মকে মিথ্যে প্রমাণ করতে পারবেন, বিশ্বাস করেন এ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে বলতে পারে যে আমি আমার ধর্মকে এই উপায়ে মিথ্যে প্রমাণ করতে পারি। কিন্তু কোরআনে আছে, পবিত্র কোরআনে অনেকগুলো ফলসিফিকেশন টেস্ট, তার মধ্যে কিছু সেগুলো ছিল অতীতের জন্য, আর কিছু আছে যেগুলো পরীক্ষা করা যাবে সারা জীবন ধরে। আপনাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি। নবীজির এক চাচা ছিল যার নাম ছিল আবু লাহাব। সে ছিল আমাদের নবীজির সবচাইতে বড় শত্রু। যখনই নবীজি লোকজনের সাথে কথা বলতেন আবু লাহাব সেদিকে খেয়াল রাখত, আর যখনই নবীজি চলে যেতেন আবু লাহাব সে লোকের কাছে গিয়ে বলতো এই লোকটা তোমাকে কি বলেছে। সে যদি বলতো এখন দিন তাহলে রাত, সে বলেছে এটা কালো তাহলে সাদা, সে নবীজির কথার ঠিক উল্টো কথাটা বলতো। কোরআনে একটা সুরাও আছে, সুরা লাহাব, কোরআনের 111 নম্বর সুরা, পবিত্র কোরআনের 111 নম্বর সুরা। এখানে বলা হয়েছে যে আবু লাহাব এবং তার স্ত্রী তারা জাহান্নামে ধ্বংস হবে। এখানে সরাসরি বলা হয়েছে যে এই লোকগুলো তারা কখনোই ইসলাম গ্রহণ করবেন না, তারা কখনোই মুসলিম হবে না। এই সুরাটা নাজিল হয়েছিল আবু লাহাব মারা যাওয়ার 10 বছর আগে। এই সময়কালের মধ্যে তার অনেক বন্ধু যারা ইসলামের শত্রু ছিল তারাও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আবু লাহাব ইসলাম গ্রহণ করেনি। যেহেতু সে মিথ্যে বলতো সব সময় নবীজির বিরুদ্ধে, তখন তার যেটা করা লাগতো কোরআনকে ভুল প্রমাণ করতে গেলে তাকে বলতে হতো আমি একজন মুসলিম, মুসলিমের মতো ব্যবহার করতে হতো না, মুসলিমের মতো কাজ করতে হতো না, শুধু এটা বললেই হতো আমি একজন মুসলিম, তাহলেই পবিত্র কোরআন ভুল প্রমাণিত হতো। কোরআনকে ভুল প্রমাণ করা তার জন্য খুবই সহজ ছিল। সে আগেও মিথ্যে বলেছে, তারপর সে শুধু এখানে আরেকটা মিথ্যে বলবে। ব্যাপারটা এমন যেন নবীজি তাকে বলছেন আমাকে আপনি শত্রু ভাবছেন, ঠিক আছে বলেন, বলেন আপনি মুসলিম তাহলে আমি ভুল প্রমাণিত হব। এটা খুবই সহজ ছিল, কিন্তু আবু লাহাব এ কথা বলেননি। এটাই প্রমাণ করে যে রক্ত মাংসের মানুষ এমন কথা তার বইতে লিখতে পারে না, এটা অবশ্যই একটা আসমানি কিতাব। আরেকটা উদাহরণ আছে সূরা বাকারায়, আর সেখানে 94 ও 95 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা বলে যে আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান সেটা শুধু তাদের জন্য, এই পুরস্কার শুধু তাদের জন্য আর কারোর জন্য নয়। কোরআনে পরে বলছে তাদের বলো যদি আখিরাতের বাসস্থান শুধু তাদের জন্য হয় তাদের বলো তোমরা মৃত্যু কামনা করো, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা সবাই অনেক পাপ করেছে। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন মুসলিমদের সাথে সেখানকার ইহুদিদের একটা তর্ক বিতর্ক হয়েছিল। ইহুদিরা বলেছিল যে আল্লাহর আখিরাতের বাসস্থান অর্থাৎ জান্নাত বা বেহেশত সেটা শুধু ইহুদিদের জন্য, অন্য কারোর জন্য নয়। তাহলে কোরআনের আয়াত বলছে যদি তোমরা মনে করো যে জান্নাত এটা শুধু ইহুদিদের জন্য বানানো হয়েছে, তোমরা নিজেদের মৃত্যু কামনা করো, মৃত্যু কামনা করো। আর কোরআন বলছে তারা নিজেদের মৃত্যু কামনা করবে না। সে সময় ইহুদিরা একটা কাজ করতে পারত, তাদের মধ্যে যে কেউ ইহুদিদের মধ্যে যে কোনো একজন সামনে এসে যদি বলতো আমি আমার মৃত্যু কামনা করি, আমি মরে যেতে চাই, তাকে এখানে মরতে হতো না, তাকে মরা লাগতো না, এটা শুধু মুখে বললেই হতো আমি মৃত্যু কামনা করি, আমি মরে যেতে চাই, তাহলে পবিত্র কোরআন ভুল প্রমাণিত হতো। কোরআনকে ভুল প্রমাণ করা খুবই সহজ ছিল, কিন্তু ইহুদিদের মধ্যে কেউই তখন সামনে এসে বলেনি যে আমি মরে যেতে চাই, এটা একটা ফলসিফিকেশন টেস্ট। তবে আপনারা হয়তো বলতে পারেন এইসব পরীক্ষাগুলো ছিল অতীতের, বর্তমানে কোরআনকে কিভাবে ভুল প্রমাণিত করব যদি ভুল প্রমাণ করতে চাই। কোরআনে এমন টেস্টও আছে, ফলসিফিকেশন টেস্ট, যেটা সব সময়ের জন্য প্রযোজ্য, অতীতেও ছিল, এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে। পবিত্র কোরআন বলছে যে অনেকে দাবি করেছে আর বলেছে যে পবিত্র কোরআন মিথ্যে। কোরআন তাদেরকে বলছে, পবিত্র কোরআনে সূরা ইসরার 88 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বলো যদি মানুষ জাতির সবাই আর জিনরা তারা সবাই যদি একত্রিত হয়ে কোরআনের মতো কিছু লেখার চেষ্টা করে তারা এই কাজটা করতে পারবে না যদিও তারা পরস্পরকে সাহায্য করে। এটা একটা চ্যালেঞ্জ যে মানুষ জাতির সবাই আর জিনরা মিলে যদি কোরআনের মতো কিছু লিখতে যায় তারপরেও তারা এটা করতে পারবে না যদিও তারা পরস্পরকে সাহায্য করে। পবিত্র কোরআন আরবি ভাষায় এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম, মুসলিমরা মানে আর অমুসলিমরাও এটা মানে। পবিত্র কোরআনের আরবি ভাষা এটা খুবই বিশুদ্ধ, খুবই অর্থপূর্ণ, অনতিক্রম্য, বোধগম্য, অলৌকিক, এটা সত্য থেকে কখনো সরে আসে না। কোরআনের ভাষায় ছন্দ আছে, যেমন থাকে কবিতায় বা সাহিত্যে। পবিত্র কোরআনের ভাষায় অনেক অলঙ্কার ব্যবহার করা হয়েছে। পবিত্র কোরআনের একই আয়াত পথে আনতে পারে একজন সাধারণ মানুষকে, একজন বুদ্ধিমানকেও পথ দেখাতে পারে। কোরআন একটা অলৌকিক বই, একই চ্যালেঞ্জ যে কোরআনের মতো করে একটা বই লিখে দেখাও, চ্যালেঞ্জটা সূরা তুরেও করা হয়েছে। সূরা তুরের 34 নম্বর আয়াতে এই চ্যালেঞ্জটা করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা হুদের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি বলে যে তারাই নিজ হাতে লিখেছে, তাদের বলো পবিত্র কোরআনের মতো করে 10টা সূরা লেখো আর সাহায্যকারী হিসেবে আল্লাহ ব্যতীত যাকে খুশি ডাকো যদি তোমরা সত্যবাদী হও। আর পবিত্র কোরআনের মতো করে 10টা সূরা কেউ লিখতে পারেনি। আল্লাহ তাআলা এরপর চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা ইউনুসের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা কি বলে তারাই এটা রচনা করেছে, বলো তোমরা একটা সূরা লিখে দেখাও যেটা কোরআনের সূরার মতো হয়, একটা সূরা লেখো কোরআনের সূরার মতো করে, সাহায্যকারী হিসেবে আল্লাহ ব্যতীত যাকে খুশি ডাকো যদি তোমরা সত্যবাদী হও। তারপরও তারা এটা করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন, খুবই সহজ ফলসিফিকেশন টেস্ট। সূরা বাকারার 23 নম্বর আয়াত ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে এই আসমানি কিতাবে যা আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো করে একটা সূরা লিখে দেখাও, ওয়াদুশ্শাহাদা আকুম মিন দিবিল্লাহ, তোমাদের সাহায্যকারীদের ডাকো আর সাক্ষীদের আল্লাহ ব্যতীত যাকে তোমরা পাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, ফালম তাফালু, কিন্তু তারা পারবে না, ওয়ালান তাফালু, এবং নিশ্চয়ই তারা এটা পারবে না, ফাত্তাকুন্নারাল্লাতি ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, উদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। প্রথমে কোরআন চ্যালেঞ্জ করেছে কোরআনের মতো একটা বই লিখে দেখাও, আল্লাহ তাআলা তারপর চ্যালেঞ্জটা সহজ করে দিয়েছেন, 10টা সূরা লিখে দেখাও কোরআনের মতো করে, তারপর একটা সূরা লিখে দেখাও, তারপর বলা হচ্ছে একটা সূরা লেখো কোরআনের কাছাকাছি, মিম মিসলিহি, অন্যান্য আয়াতে কোরআন বলছে মিসলিহি, এখানে বলা হচ্ছে মিম মিসলিহি, কিছুটা কাছাকাছি কোরআনের মতো করে। এটা করতে গিয়ে আরব অমুসলিমরা চরমভাবে ব্যর্থ হয়েছে। কোরআন নাজিল হওয়ার সময় অনেকেই চেষ্টা করেছিল, অনেকেই অনেক আরব পত্তলিক চেষ্টা করেছিল, কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে। এসবের কিছু লেখা এখনো দেখতে পাবেন ঐতিহাসিক বইগুলোতে, এগুলো এখনকার দিনে একটা হাসির খোরাক। এই চ্যালেঞ্জটা ছিল 1400 বছর আগে, চ্যালেঞ্জটা আজকের দিনেও আছে। বর্তমানে আরব দেশে প্রায় 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান আছে, খ্রিস্টান যারা জন্মসূত্রে আরব, আরবি যাদের মাতৃভাষা। এই চ্যালেঞ্জটা এমনকি তাদের জন্য, এখন যদি তারা চায় এভাবে কোরআনকে ভুল প্রমাণ করবে, তাদেরকে তাহলে যেটা করতে হবে, কোরআনের কাছাকাছি একটা সূরা লিখতে হবে। আর যদি ভালো করে দেখেন কিছু কিছু সূরা, কোরআনের কিছু কিছু সূরায় দেখবেন মাত্র 3টি আয়াত, অথবা দেখবেন সামান্য কয়েকটা আয়াত, তবে এখন পর্যন্ত কেউ এই কাজটা করতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ এই কাজটা করতে পারবে না ইনশাল্লাহ। আপনারা বলতে পারেন আরবি তো আমাদের মাতৃভাষা না, তাহলে আমার জন্য এই চ্যালেঞ্জটা কেমন হবে? কোরআন এই চ্যালেঞ্জটা দিয়েছে এমনকি যারা আরব না তাদেরও, যে লোকগুলো আরবিতে কথা বলতে পারে না, পৃথিবীর সব মানুষকে বলছে, যদি তারা চায়, যদি পবিত্র কোরআনকে ভুল প্রমাণ করতে চায়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতে পারে। আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত বলেছিলাম, পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়া জাদু ফি ইখতিলাফান কাসিরা। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, তবে তারা সেখানে অনেক অসঙ্গতি পেত, অনেক পরস্পর বিরোধী কথা পাওয়া যেত। পবিত্র কোরআন বলছে যে যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাও, তাহলে মাত্র একটা অসঙ্গতি বের করে দেখাও, একটা পরস্পর বিরোধী কথা কোরআনে মাত্র একটা ভুল দেখাও, আর তখন প্রমাণিত হবে কোরআন আল্লাহর আসমানি কিতাব না। এটা খুবই সহজ। আমি জানি যে এমন অনেক লোক আছে তারা পবিত্র কোরআনের কিছু ভুল আর অসঙ্গতি খুঁজে বের করেছে। বিশ্বাস করেন তাদের সবাই 100% হয় তারা প্রসঙ্গ ছাড়া বলছে, ভুল উদ্ধৃতি, ভুল অনুবাদ, মানুষকে ভুল বোঝানোর জন্য। এখন পর্যন্ত কোনো মানুষই পবিত্র কোরআনের একটা অসঙ্গতিও পায়নি, কোরআনের একটা ভুলও বের করতে পারেনি। ধরেন কোনো একজন মাওলানা যিনি ইসলামের ইতিহাস সম্পর্কে বিভিন্ন সব তথ্য জানেন, কিন্তু বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে খুব বেশি জানেন না। আমি এরকম অনেক মাওলানাকে চিনি যারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন আর বিজ্ঞান সম্পর্কেও জানেন, কিন্তু ধরেন একজন মাওলানা ইসলাম ধর্মের যে ইতিহাস, ইনি শুধু সেই ব্যাপারেই জানেন, আর বিজ্ঞান না জানা সে মাওলানার কাছে গিয়ে যদি বলেন যে দেখেন কোরআনের মধ্যে একটা বৈজ্ঞানিক ভুল আছে, এখন যদি মাওলানা সেই বৈজ্ঞানিক ভুলটার ব্যাখ্যা দিতে না পারেন, অভিযোগটার বিরুদ্ধে কিছু বলতে না পারেন, তার মানে এই না যে কোরআন আল্লাহর রাসূলের কিতাব নয়, কারণ পবিত্র কোরআনের সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার সম্পর্কে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করো। যদি আপনি কোরআন সম্পর্কে জানতে চান, যদি এখানে বিজ্ঞান নিয়ে কথা থাকে, কোনো বিজ্ঞানীর কাছে যান, তিনি বোঝাতে পারবেন পবিত্র কোরআন কি বলছে। একইভাবে দর্শক শ্রোতাদের মধ্যে যদি কোরআনের আরবি ব্যাকরণের কোনো ভুল নিয়ে জিজ্ঞেস করেন, আমি আরবি ভাষা বিশেষজ্ঞ নই, আমি সামান্য একজন ছাত্র, যদি আমি সেই প্রশ্নটার উত্তর দিতে না পারি, যদি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু যদি উত্তর দিতে না পারি সেই প্রশ্নের, যেহেতু আমি বিশেষজ্ঞ নই, তার মানে এই না যে কোরআন ভুল প্রমাণিত হচ্ছে। আপনি তখন জিজ্ঞেস করবেন তার কাছে যে একজন বিশেষজ্ঞ আরবি ভাষার উপরে। এখন পর্যন্ত কেউ পবিত্র কোরআনের কোনো ভুল বের করতে পারেনি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ কোনোদিন কোনো ভুল বের করতে পারবে না। এই সব বিভিন্ন ব্যাখ্যা শোনার পর যে মানুষটা ঈশ্বরে বিশ্বাস করে সে বলতে পারবে না যে কোরআন আল্লাহর আসমানি কিতাব নয়। সেই লোকগুলো যারা মহান ঈশ্বরকে বিশ্বাস করে না তারা যদি বলে সেটা আলাদা কথা, কিন্তু যে মানুষটা এরকম না, যে মানুষটা মুসলিম না কিন্তু যদি সে ঈশ্বরে বিশ্বাস করে, এসব প্রমাণগুলো দেখার পরে এমনকি সেও বলতে পারবে না এটা আসমানি কিতাব নয়। তাহলে তৃতীয় অনুমানটা এখানে থাকে, সেটা হচ্ছে যে এটা একটা আসমানি কিতাব, পবিত্র কোরআন একটা আসমানি কিতাব, আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আল্লাহ তালার কাছ থেকে এসেছে। এবারে নাস্তিকদের কথা বলি, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, উপস্থিত দর্শকদের মধ্যে যারা নাস্তিক আছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমি নাস্তিকদের, নাস্তিক ভাইদের অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা ব্যবহার করছেন তাদের বুদ্ধি, তারা যুক্তি দিয়ে সব কিছু বুঝতে চান। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা অন্ধভাবে বিশ্বাস করে। আপনি খ্রিস্টান কারণ আপনার বাবা খ্রিস্টান, আপনি হিন্দু কারণ আপনার বাবা হিন্দু। এখানে অনেক মুসলিমই আছেন যাদের বাবাও মুসলিম, তারা অন্ধভাবে বিশ্বাস করে। এই নাস্তিক যদিও তার আগে একটা ধর্মীয় পরিচয় ছিল, সে তার ধর্মটা দেখেছে তারপর ভেবেছে যে এটা কি করে সম্ভব, আমার আশেপাশের লোকজন এমন একজন ঈশ্বরের পুজো করছে যার স্বভাব চরিত্র মানুষের মতো, আমার মতে দোষগুণ আছে, আমি কিভাবে এমন ঈশ্বরকে বিশ্বাস করব। তাই সে বলে ঈশ্বর বলে কেউ নেই, ধর্ম ত্যাগ করে। অনেক মুসলিম আমাকে বলতে পারেন, জাকির আপনি কিভাবে একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে, ইসলাম ধর্মের শাহাদা লা ইলাহা, কোন ঈশ্বর নেই। তারপর যেটা বলা বাকি থাকে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা করতে পারবো ইনশাল্লাহ। সে শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে যে কোন ঈশ্বর নেই, সে এমন ঈশ্বর মানে না যার স্বভাব চরিত্র মানুষের মতো। এখন দায়িত্বটা আমাদের তাকে প্রমাণ করে দেখানো যে ঈশ্বর একজনই, তিনি আল্লাহ সুবহানাহু তাআলা। যখনই একজন নাস্তিক আমাকে বলবে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তাকে একটা প্রশ্ন করব, এই ঈশ্বরের সংজ্ঞাটা কি হবে, ঈশ্বর বলতে আপনি কি বোঝেন, তাকে উত্তর দিতে হবে। কারণটা জানেন, ধরেন আমি আপনাকে বললাম যে এটা একটা পেন, যদি আমি বলি এটা একটা পেন, আপনি যদি বলেন এটা কোনো পেন না, আপনাকে জানতে হবে পেন জিনিসটা কি, পেনের সংজ্ঞা আপনার জানা থাকবে। আপনি হয়তো জানেন না এটা, কিন্তু যদি বলি যে এটা একটা পেন, আপনি যদি বলেন না পেন না, আপনাকে তাহলে জানতে হবে পেন জিনিসটা কি, পেনের সংজ্ঞা জানতে হবে। একইভাবে যদি কেউ বলে কোনো ঈশ্বর নেই, তাহলে তাকে জানতে হবে ঈশ্বর বলতে কি বোঝায়। এখন একজন নাস্তিক হয়তো বলবে যে দেখেন আমার আশেপাশের মানুষগুলো, তারা যার পুজো করে, যে ঈশ্বরের পুজো করে, সেই ঈশ্বরের স্বভাব চরিত্র মানুষের মতো, সেজন্য আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমি তাকে বলবো এমনকি আমিও এইসব ঈশ্বরে বিশ্বাস করি না, কারণ ঈশ্বর সম্পর্কে মানুষ যে ধারণা পোষণ করছে সেটা ভুল ধারণা। আপনি এটাকে ত্যাগ করেছেন আর আমিও একজন মুসলিম ঈশ্বরের এই ভুল ধারণাকে ত্যাগ করছি, লা ইলাহা। তবে এ ব্যাপারে একমত হলেও তাকে আমি এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কেমন। ধরেন একজন অমুসলিম লোক বিশ্বাস করে যে ইসলাম একটা নিষ্ঠুর ধর্ম, এটা খুবই নির্দয় ধর্ম, এই ধর্মের সাথে সম্পর্ক রয়েছে সন্ত্রাসের, এই ইসলাম ধর্ম মহিলাদেরকে কোনো রকম অধিকার দেয় না, এই ধর্মের কথা সেগুলো বিজ্ঞানের বিরুদ্ধে যায়, এভাবে সে যদি ইসলামকে ত্যাগ করে, আমি তখন তাকে বলবো আমি এই ধরনের ধর্মকে ত্যাগ করছি, যেটা সেকেলে, যেটা নিষ্ঠুর, যেটা মহিলাদের কোনো অধিকার দেয় না, যেটা অবজ্ঞানী, আর একই সাথে ইসলাম সম্পর্কে তার ভুল ধারণাগুলো ভেঙে দেব। তাকে বলবো যে ইসলাম হলো সেই ধর্ম যেটা দয়ার কথা বলে, ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ইসলাম মহিলাদের সমান অধিকার দিয়েছে, বিজ্ঞানের সাথে এর কোনো বিরোধ নেই, বিজ্ঞানের সাথে অনেক মিল রয়েছে। তখনই ইনশাআল্লাহ সেই অমুসলিম গ্রহণ করবে আমাদের ইসলাম ধর্ম। ভুল ধারণা ভেঙে দেওয়া আমাদের দায়িত্ব। একইভাবে ঈশ্বর সম্পর্কে ভুল ধারণাগুলিও ভেঙে দেওয়া উচিত। একজন নাস্তিককে আল্লাহর সঠিক সংজ্ঞাটা বোঝাতে হবে। আল্লাহ তাআলার সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা আমি দিতে পারি সেটা কোরআনে আছে। আর পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1-4 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, অর্থাৎ অসীম ক্ষমতাধর চিরস্থায়ী, তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তিনি ঈশ্বর, যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তার খাওয়ারও প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না। অন্য সবাই তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তার কোনো বাবা মা নেই, কোনো সন্তানও নেই, তার কোনো পুত্রও নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর বিশ্বজগৎ মাঝে তার সমতুল্য কোনো কিছু নেই, আল্লাহর সাথে তুলনা করার মতো কোনো কিছু নেই। যখনই তুলনা করবে আল্লাহ তাআলার সাথে অন্য কারো, সেই ঈশ্বর তাহলে আল্লাহ তাআলা নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই হলো আল্লাহর চার লাইনের সংজ্ঞা। আল্লাহ বলতে আসলে কি বোঝায়? এখন আপনি যদি দাবি করেন যে অমুক হলো ঈশ্বর, দাবি করেন অমুক হলো আল্লাহ সুবহানাহু তাআলা, তাহলে তাকে চার লাইনের সংজ্ঞার সাথে মেলান, তাহলে মুসলিমদের আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা সেই লোককে ঈশ্বর বলে মানব, আমরা মেনে নেব সেই আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে কাকে ঈশ্বর বলবেন? তাদের সবাইকে এক এক করে আনুন। অনেকে হয়তো বলবে যে ভগবান রজনীশ, ও শো, সে হলো মহান ঈশ্বর, আসুন তাকে পরীক্ষা করি। প্রথম পরীক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। রজনীশ, রজনীশের মতো আরো অনেকে আছে, আমাদের দেশে এমন অনেক লোক আছে, তারপরও রজনীশের ভক্তরা হয়তো বলবে না রজনীশ একেবারে আলাদা, সে সবার চেয়ে আলাদা। আচ্ছা, একটা চান্স দিলাম, ঠিক আছে, ধরলাম প্রথম পরীক্ষায় পাশ করেছে, সমস্যা নেই। দ্বিতীয় পরীক্ষা, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর চিরস্থায়ী, তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তিনি অন্যান্যদের সাহায্য করে থাকেন। রজনীশ, আমরা ভালো করে জানি রজনীশ ভুগছিল দুরারোগ্য অ্যাজমায়, ডায়াবেটিসে, সে তার নিজের অসুখই সারাতে পারে না, কিভাবে সারাবে আপনার আমার অসুখ? সে যখন সে আমেরিকায় ছিল, আমেরিকান সরকার তাকে জেলে আটকে রেখেছিল। চিন্তা করেন, ঈশ্বরকে আটকে রাখা হয়েছে, নিজেকেই সে মুক্ত করতে পারে না, তাহলে মানুষকে কিভাবে বিপদ থেকে মুক্ত করবে? তারপর রজনীশ একটা বিবৃতি দিয়েছিল যে তারা আমার উপর বিষ প্রয়োগ করেছে, স্লো পয়জনিং। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং করা হচ্ছে, তাকে এই পরীক্ষায় ফেলেন। তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিল, যদি আপনারা এই রজনীশকে দেশ থেকে বের না করেন, আমরা তার বাড়ি ভেঙে ফেলব, তার ভক্তদের বাড়ি ঘরও ভেঙে ফেলব। গ্রিসের প্রেসিডেন্ট তখন রজনীশকে তাড়িয়ে দিয়েছিল। সে কি অবিনশ্বর চিরস্থায়ী? তৃতীয় পরীক্ষা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আমি জানি না রজনীশের কতগুলো সন্তান, তবে এটা জানি তার বাবা ছিল আর মাও ছিল। সে জন্মেছিল ডিসেম্বর মাসের 11 তারিখে 1931 সালে জব্বলপুরে, আর মারা গেছে জানুয়ারি মাসের 19 তারিখে 1990 সালে। তবে আপনি যদি পুনাতে তার আশ্রমে যান, সেখানে লেখা আছে ভগবান রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি, তবে তিনি পৃথিবীতে ভ্রমণ করেছেন শুরু ডিসেম্বর মাসের 11 তারিখ 1931 সাল, শেষ জানুয়ারির 19 তারিখ 1990 সালে। সেখানে একটা লেখা নেই যে পৃথিবীর মোট 21টা দেশে তাকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, তাকে ভিসা দেওয়া হয়নি। সে যেতে চেয়েছিল কিন্তু 21টা দেশ তাকে অনুমতি দেয়নি। চিন্তা করেন, ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছেন, ঈশ্বর পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু 21টা দেশে তিনি যেতে পারছেন না। এমন ঈশ্বরে বিশ্বাস করেন নাকি? সর্বশেষ পরীক্ষা ওয়ালা নিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই, তার সমতুল্য কিছুই নেই এই বিশ্বজগতে, কিছুই নেই যার সাথে তুলনা করা যায়। যখনই মনের মধ্যে ঈশ্বরের কোনো ছবি দেখবেন বা তার ছবি আঁকবেন, সে ঈশ্বর নয়। আমরা ভালো করেই জানি যে রজনীশের লম্বা চুল ছিল, তার লম্বা দাড়ি ছিল, চুল দাড়ি ছিল সাদা, গায়ে একটা চাদর পরত। যখনই আপনি মনে মনে ঈশ্বরের একটা ছবি আঁকবেন, সে তাহলে কোনো ঈশ্বর না। ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, যদি কেউ বলে যে মহান ঈশ্বর, ধরেন তিনি হাজার গুণ শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চাইতে, তাকে আপনারা চেনেন? সে একসময় মিস্টার ইউনিভার্স ছিল, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে যে মহান ঈশ্বর তিনি হাজার গুণ শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে বা দারা সিংয়ের চেয়ে অথবা কিংকংয়ের চেয়ে, সে ঈশ্বর না। যখনই আপনি কারোর সাথে তার তুলনা করবেন, হোক সেটা হাজার গুণ, হোক সেটা লক্ষ গুণ, হোক সেটা কয়েক কোটি গুণ, যখনই আপনি কারোর সাথে তার তুলনা করবেন, সে ঈশ্বর নয়। ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, বিশ্বজগতে তার সমতুল্য কিছুই নেই। আমি এই দায়িত্বটা দর্শকদের উপরই দিচ্ছি, আপনাদের উপরই দিচ্ছি। আপনারাই মতামতটা দেন, আপনারা যে ঈশ্বরকে মানেন, যে ঈশ্বরকে আপনারা বিশ্বাস করেন, সেই ঈশ্বরকে আপনারা এভাবে পরীক্ষা করেন, কোরআনের এই চারটি পরীক্ষা। যদি যে ঈশ্বরকে আপনি মানেন সে এই পরীক্ষায় পাশ করে, মুসলিমরা আমরা কোনো আপত্তি ছাড়াই ঈশ্বর বলে তাকে মেনে নেব, তা না হলে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এখন এই যুক্তিটা শোনার পরে কিছু নাস্তিক তারা মানতে পারে যে আসলেই ঈশ্বর বলে কেউ আছেন, কিন্তু বেশিরভাগ নাস্তিকই এটা মানবে না। তারা তখন বলবে আমরা এরকম সংজ্ঞায় বিশ্বাস করি না, আমরা এখানে বিশ্বাস করব অকাট্য প্রমাণে, আমরা বিশ্বাস করি বিজ্ঞানে। আমিও একমত যে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাহলে আসুন বিজ্ঞান দিয়ে কোরআনকে পরীক্ষা করে দেখি আমরা। আসুন দেখি কোরআন বিজ্ঞান সম্পর্কে কি বলেছে। বর্তমানের এই পৃথিবীতে এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, আমরা এমন ঈশ্বর মানি না। বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান যে ঈশ্বর বলে একজন আছে, তাহলে আমরা বিশ্বাস করব। আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, এইসব নাস্তিকদের অথবা যে ঈশ্বর মানে না তাকে জিজ্ঞেস করব যে শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে, যে আপনি কি বলতে পারবেন কোন লোকটা আপনাকে প্রথম বলতে পারবে একটা অপরিচিত বস্তুর কার্যকলাপ সম্পর্কে? ধরেন একটা বস্তু একেবারে অপরিচিত, অপরিচিত মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষ আগে কখনো দেখেনি অথবা ধরেনি, এখন এই মেশিনটা সেই নাস্তিকের সামনে আনা হলো অথবা তার সামনে যে বিশ্বাস করে বিজ্ঞানে, এখন এই অপরিচিত বস্তুটার কার্যপ্রণালী এটা কিভাবে কাজ করে এ ব্যাপারে কে আপনাকে প্রথম বলতে পারবে? আমি প্রশ্নটা কয়েকশো নাস্তিককে করেছিলাম, কিছুক্ষণ চিন্তা করার পর তারা বলেছে হয়তো এর সৃষ্টিকর্তা, যে লোকটা এই বস্তুটা বানিয়েছে। কেউ হয়তো বলবে আবিষ্কারক, কেউ হয়তো বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারক, তারা যাই বলুক না কেন বিশ্বাস করেন উত্তরটা এমন কিছু একটা হবে, হয় বলবে স্রষ্টা, আবিষ্কারক, উৎপাদনকারী, প্রস্তুতকারক। আমি অনেক নাস্তিককে এই প্রশ্নটা করেছি আর তারা সবাই এমন উত্তরই দিয়েছে। তারা যে উত্তরের দিক না কেন সেটা মেনে নেব, উত্তরটা আমি মনে রাখব, এরকমই কিছু হবে। পরের লোকটা হতে পারে বস্তুটা স্রষ্টা তাকে বলেছে, অথবা কেউ হয়তো গবেষণা করেছে, কিন্তু প্রথমে যে বলতে পারবে সে হবে স্রষ্টা বা উৎপাদনকারী, আবিষ্কারক অথবা প্রস্তুতকারী। আমি তখন তাকে বলবো যে বিজ্ঞানে বিশ্বাস করে, এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। সে আমাকে বলবে যে প্রথমে পুরো বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, প্রাইমারি নেবুলা, তারপর একটা বিস্ফোরণ হলো, সব কিছু আলাদা হয়ে গেল, এভাবেই সৃষ্টি হলো বিশ্বজগৎ, তারপরে বিভিন্ন নক্ষত্র আর গ্রহ সৃষ্টি হলো। আমি তাকে বলবো এই সব রূপকথা আপনি কোত্থেকে জানলেন, সে বলবে না এগুলো রূপকথা না, এগুলো প্রতিষ্ঠিত সত্য, এর পক্ষে এখন প্রমাণ আছে। আমি বলবো এই সব রূপকথা আপনি কোত্থেকে জানতে পেরেছেন, সে বলবে না এটা তো বৈজ্ঞানিক সত্য, এটা রূপকথা না, কিছুদিন আগে এটা জেনেছি। এখানে কিছুদিন আগে মানে 50 বছর আগে বা 100 বছর আগে, কিছুদিন আগে। আর 1973 সালে কয়েকজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন বিগ ব্যাং থিওরি বর্ণনা করার জন্য। তখন আমি বলবো ঠিক আছে আপনি বলছেন এটা সত্যি, আমিও মেনে নিলাম, তবে এই সম্পর্কে কি বলবেন যেটা 1400 বছর আগে থেকে লেখা আছে পবিত্র কোরআনে, পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাহ জিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতু ওয়াল আরদা কানা তারাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিশেছিল তারপর আমি তাদের পৃথক করে দিলাম। এই কোরআন যেটা নাজিল হয়েছে 1400 বছর আগে, আর ঐতিহাসিক বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করা যায় এই পবিত্র কোরআন এটা পৃথিবীতে আছে 1400 বছর ধরে। কিভাবে এই পবিত্র কোরআন বলছে বিগ ব্যাং থিওরি সম্পর্কে এখানে সংক্ষেপে বলা হয়েছে, এটা নাকি আমরা জেনেছি কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, তাহলে কোরআনে এই কথাটা কিভাবে আসলো? সেই নাস্তিক বলবে হয়তো কেউ আন্দাজে বলেছে। আমি তাকে চ্যালেঞ্জ করব না, আরেকটা প্রশ্ন করি, আমাদের এই পৃথিবী এটার আকার কেমন? সে আমাকে বলবে আগেকার দিনে মানুষ ভাবত যে পৃথিবী সমতল, মানুষ তখনকার দিনে দূরে যেতে ভয় পেত কারণ পড়ে যেতে পারে, কিন্তু এখন বিজ্ঞানের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী সমতল না, আসলে গর্তুলাকার। এটা কবে জেনেছি? কিছুদিন আগে, 100 বছর আগে, 200 বছর আগে আমরা জানতে পেরেছি। সে যদি জানে তাহলে বলবে প্রথমে যে লোক বলেছিল যে পৃথিবী বর্তুলাকার তিনি স্যার ফ্রান্সিস ড্রেক 1597 খ্রিস্টাব্দে। আমি তাকে জিজ্ঞেস করব কোরআন কি বলছে জানেন? সূরা লুকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ তাআলা রাতকে দিনে পরিণত করেন আর দিনকে রাতে পরিণত করেন। পরিণত করা মানে ধীরে ধীরে পরিবর্তন, রাত ধীরে ধীরে দিনে পরিবর্তিত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিবর্তিত হয়ে যায়। এটা কখনোই সম্ভব হতো না যদি পৃথিবী সমতল হতো, এটা তখনই সম্ভব যখন পৃথিবী বর্তুলাকার। একই ধরনের কথা বলা হয়েছে সূরা জুমারের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রাত দিনকে আচ্ছাদিত করে আর দিন রাতকে আচ্ছাদিত করে। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা, যেমন আপনারা মাথার চারপাশে পাগড়ি বাঁধেন পেঁচানো, এই পেঁচানো, এই আচ্ছাদন রাতের উপরে দিন অথবা দিনের উপরে রাত, এটা শুধু তখনই সম্ভব যদি পৃথিবী হয় বর্তুলাকার, পৃথিবী সমতল হলে এটা সম্ভব না। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে, আপনি কি বলতে পারবেন 1400 বছর আগে কে এই কথাগুলো কোরআনে উল্লেখ করতে পারে? হতে পারে এটাও আন্দাজে বলা হয়েছে, আন্দাজ সত্যি হয়েছে, আন্দাজে বলেছে আর সত্যি হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ করব না, বলে যাব। চাঁদের আলো আমরা দেখতে পাই, আমরা চাঁদ থেকে যে আলোটা পাই এই আলোর উৎসটা কি সে আমাকে বলবে। আগে আমরা ভাবতাম যে চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো, তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি আমরা চাঁদের যে আলোটা দেখি সেটা তার নিজস্ব আলো নয়, এটা হচ্ছে প্রতিফলিত আলো, সূর্যের আলো। আমি তখন তাকে বলবো যে পবিত্র কোরআন বলছে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কত মহান তিনি যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন আর স্থাপন করেছেন একটা প্রদীপ ও চাঁদ যার আছে প্রতিফলিত আলো। এখানে চাঁদের আরবি সেটা হচ্ছে কামার, চাঁদের আলোকে বলা হয়েছে মুনির, মানে ধার করা আলো বা নূর অর্থাৎ প্রতিফলিত আলো। পবিত্র কোরআন বলছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে, তাহলে কোরআন কিভাবে কথা বলছে 1400 বছর আগে? সে একটু থমকে যাবে, তখনই কথার উত্তর দেবে না, তারপর হয়তো বলবে হতে পারে এটাও আন্দাজে বলেছে। আমি তার সাথে তর্ক করব না, আমি তর্কের খাতিরে মেনে নেব, আমি তাকে বলবো ঠিক আছে মানলাম, আমি কোনো তর্ক করব না, আসুন দেখি। তখন তাকে বলবো আমি যখন স্কুলে ছিলাম, আমি ক্লাস 10 পাস করেছি 1982 সালে, সেখানে পড়েছিলাম যে সূর্য স্থির আছে, চারপাশে ঘোরে কিন্তু এক জায়গায়। সে বলবে কোরআনও কি একই কথা বলছে? আমি বলবো না, এটা আমি শিখেছিলাম স্কুলে। এটা কি সত্যি? সে বলবে না, এখন বিজ্ঞান উন্নত হয়েছে, কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে সূর্য নিজের চারপাশে ঘোরে আর প্রদক্ষিণও করে, সূর্য স্থির নয়, সূর্য প্রদক্ষিণ করে তার কক্ষপথে। আপনি যদি সূর্যের কোনো ছবি ভালো করে দেখেন, সূর্যের গায়ে কিছু কালো দাগ আছে আর এই কালো দাগগুলো আনুমানিক 25 দিনে একটা প্রদক্ষিণ পূর্ণ করে। সূর্য একটা প্রদক্ষিণ সম্পূর্ণ করতে 25 দিন সময় নেয়। কোরআন কি বলছে সূর্য স্থির? সে হেসে ফেলবে, আমি বলবো না। পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার কুল্লুল ফী ফালাকা ইয়াসবাহুন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, চাঁদ এবং সূর্য প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, আবর্তিত হয় ও প্রদক্ষিণ করে, এরা প্রত্যেকেই তাদের কক্ষপথে বিচরণ করে।
আপনি কি
আপনি বলেন পবিত্র কোরআনে এই বৈজ্ঞানিক কথাটা কে বলতে পারে যেটা আমরা জেনেছি কিছুদিন আগে? সে চুপ থাকবে, অনেকক্ষণ চুপ থাকার পর সে বলবে, দেখেন আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে তখন খুবই উন্নত ছিল, হতে পারে কিছু আরব নবীজিকে বলেছে, তিনিও সেটা এখানে লিখেছেন। আমি একমত যে আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে একসময় খুবই উন্নত ছিল, কিন্তু তাকে মনে করিয়ে দেব যে সে ইতিহাসটা ভালো মতো জানে না। কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উন্নত হয়েছিল, তাহলে এই কোরআন থেকেই সেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছে, এর উল্টোটা হয়নি। পবিত্র কোরআন এরকম অনেক বৈজ্ঞানিক কথা বলেছে। পবিত্র কোরআন আমাদের বলছে বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে, পানিচক্র সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বারিবর্ষণ করেন, আকাশ হতে তারপর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং এ থেকে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। পবিত্র কোরআন পানিচক্র সম্পর্কে বলেছে বিস্তারিতভাবে। কোরআনের আরো অনেক আয়াতে আছে যে সমুদ্র থেকে পানি উপরে চলে যায়, তারপর মেঘ সৃষ্টি হয়, মেঘ পুঞ্জীভূত হয়, বজ্রপাত হয়, তারপর মেঘ থেকে বৃষ্টি হয়, এ কথা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্রকরণের সূরা রুমের ২৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্রকরণের সূরা নূরের ৪৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা রুমের ৪৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় পবিত্র কোরআন এ ব্যাপারে বলেছে। এই পানিচক্র এটা আবিষ্কার করেছিলেন বার্নার্ড প্যালিসি ১৫৮০ সালে। ১৫৮০ সালে আমরা পানিচক্র সম্পর্কে প্রথম জানতে পারি। ১৪০০ বছর আগে এ কথাটা কে বলতে পারে? আর ভূগোলের ক্ষেত্রে সেই নাস্তিক বলবে ভূগোলের ক্ষেত্রে ফোল্ডিং নামে একটা ব্যাপার আছে। আমরা যে পৃথিবীতে বাস করি তার উপরের স্তরটা খুবই পাতলা, বিভিন্ন পাহাড় পর্বত এই ফোল্ডিং এর কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়, এতে করে পৃথিবী স্থির হয়ে থাকে। আমি তাকে বলবো যে পবিত্র কোরআনে সূরা নাবার ৬ নম্বর আয়াত ও ৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি কি করিনি পৃথিবীর ভূমিকে শয্যা, ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বত সমূহকে কিলক। কোরআন বলছে পর্বতকে বানানো হয়েছে কিলকের মতো, তাবুর খুঁটির মতো। আর বিজ্ঞানীরা এখন আমাদের একথাটাই বলেন, তাবুর খুঁটির মতো, পর্বতগুলো তাবুর খুঁটির মতো। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ৩১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বতমালা যাতে পৃথিবী ঢলে না পড়ে। কোরআন বলছে পর্বত বানানো হয়েছে যাতে করে পৃথিবী ঢলে না পড়ে। এরপর পানি নিয়ে বললে সেই নাস্তিক বলবে যদিও লোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয় তারা কখনো মেশে না, তারা আলাদা থাকে। আমি তখন তাকে কোরআনের একটা আয়াত বলবো, সূরা ফুরকানের ৫৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুই প্রকার পানির দুইটি প্রবাহ, একটা মিষ্টি সুপেয়, অন্যটা নোনা লবণাক্ত, আর তাদের মধ্যে দিয়েছেন এক অন্তরায়, সে এক অনতিক্রম্য ব্যবধান। এছাড়া পবিত্র কোরআনে সূরা রহমানের ১৯২০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, তাদের মধ্যে রয়েছে অন্তরাল যেটা তারা অতিক্রম করতে পারে না। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে নোনা পানি আর মিষ্টি পানি কখনোই মেশে না, তার আলাদা থাকে। সেই নাস্তিক তখন বলবে হয়তো কোনো আরব পানিতে নেমে এটা দেখতে পেয়েছিল, তারপর কোরআনে লেখা হয়েছে। তারা বুঝতে পারে না যে এই ব্যবধানটা দেখা যায় না, কোরআন বলছে বারজাক, অদৃশ্য অন্তরাল। আর এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন কেপ টাউনে, দক্ষিণ আফ্রিকার এই প্রদেশে দেখতে পাবেন। এমনকি মিশরেও যখন নীল নদের পানি ভূমধ্যসাগরে যায়, সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে উপসাগরীয় স্রোত, যেটা প্রায় হাজার মাইল ধরে চলেছে। দুই রকম পানি আছে কিন্তু তারা মেশে না। পবিত্র কোরআনে সূরা আনবিয়ার ৩০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াজাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়, প্রাণবান সব কিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে, তবু কি তারা বিশ্বাস করবে না? আফালা ইউমিনুন, তবু কি বিশ্বাস করবে না? কোরআন বলছে প্রাণবান সব কিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে, তারপরও বিশ্বাস করবে না? চিন্তা করেন আরবের সেই মরুভূমিতে, সেখানে তো পানির খুবই অভাব। কে এটা চিন্তা করতে পারত যে সব প্রাণী সৃষ্টি হয়েছে পানি থেকে? যদি তারা চিন্তা করত তাহলে পানি ছাড়া সব কিছুর কথাই চিন্তা করত। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে সাইটোপ্লাজম, যেটা হচ্ছে জীবকোষের প্রধান অংশ, এর মধ্যে ৮০% হচ্ছে পানি, আর প্রত্যেক জীবের শরীরে ৫০-৯০% হচ্ছে পানি। কোরআনে এই কথাগুলো কে উল্লেখ করতে পারে ১৪০০ বছর আগে? তখন সে নাস্তিক চুপ হয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না। অঙ্কের মধ্যে একটা থিওরি আছে যার নাম হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি। মনে করেন কোনো একটা জায়গায় দুটো অপশন আছে, আর অপশন দুটোর মধ্যে একটা ঠিক আর একটা ভুল। সেখানে আপনি আন্দাজে একটা বেছে নেবেন আর সেটাই সঠিক হবে, তার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ, সম্ভাবনা 50%। যেমন ধরেন একটা পয়সা টস করলাম, কোন পাশ পড়বে সেটা বলতে পারার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ বা 50%। যদি পয়সাটা আরো একবার টস করি তাহলে দ্বিতীয়বার ঠিকভাবে বলবো, তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ অর্থাৎ 50%। তাহলে আমি দুবারই সঠিক উত্তর দিতে পারবো, তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বা 50% অর্থাৎ 25%। যদি একটা ছক্কা ফেলি সেখানে ছয়টার দিক আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে আগে থেকে একটা নাম্বার বলবো আর সেটাই সঠিক হবে, তার সম্ভাবনা ছয় ভাগের এক ভাগ। এই তিনবারই সঠিক উত্তর দিতে পারবো, তার সম্ভাবনা প্রথমে পয়সা, তারপরে পয়সা আর তারপরে ছক্কা, এই তিনবারই সঠিক উত্তর দেব, তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ গুণ ছয় ভাগের এক ভাগ অর্থাৎ 24 ভাগের এক ভাগ। এবার কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি। ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম এগুলো কেউ আন্দাজে লিখেছে, পবিত্র কোরআনে এরকম সব কথা হয়তো কেউ আন্দাজেই বলেছে, এবারে কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি। কোরআন বলছে যে পৃথিবী বর্তুলাকার, একজন মানুষ পৃথিবীর ব্যাপারে কি কি আকার আন্দাজ করতে পারে। কেউ বলতে পারে এটা সমতল, কেউ বলতে পারে ত্রিভুজ, কেউ বলতে পারে চতুর্ভুজ, হয়তো কেউ বলবে পৃথিবী পঞ্চভুজ, আবার কেউ বলবে ষড়ভুজ, কেউ বলতে পারে সপ্তভুজ, কেউ বলতে পারে অষ্টভুজ, কেউ বলবে বর্তুলাকার। ধরেন আমরা এখানে পৃথিবীর 30টি আকার আন্দাজ করতে পারি, কেউ এখানে আন্দাজে সঠিকটা বলে দেবে, তার সম্ভাবনা 30 ভাগের এক ভাগ। এরপর চাঁদের আলো হতে পারে নিজস্ব আলো বা প্রতিফলিত আলো হতে পারে, কেউ এখানে আন্দাজে সঠিকটা বলতে পারবে, তার সম্ভাবনা 2 ভাগের এক ভাগ। এখন সে দুটোই সঠিক বলবে যে পৃথিবী বর্তুলাকার আর চাঁদের আলো প্রতিফলিত আলো, তার সম্ভাবনা হচ্ছে 30 ভাগের এক ভাগ গুণ 2 ভাগের এক ভাগ সমান 60 ভাগের এক ভাগ। আরবের সে মরুভূমিতে মানুষ কি দিয়ে তৈরি সে ব্যাপারে একজন কি আন্দাজ করতে পারে, প্রাণী আর উদ্ভিদ কি দিয়ে তৈরি, এখানে অপশনগুলো কি, কোন কোন জিনিসের কথা ভাবতে পারেন যে জীবজন্তু এটা দিয়ে তৈরি। মরুভূমির মানুষ ভাবতে পারে বালি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, লোহা দিয়ে, তামা দিয়ে, মাটি দিয়ে, পানি দিয়ে, হাইড্রোজেন দিয়ে, অক্সিজেন দিয়ে, এরকম অন্ততপক্ষে হাজারটা জিনিস ভাবা যায়। এছাড়াও আরবের মরুভূমিতে তখন পানি পাওয়া খুবই কঠিন, কিন্তু কোরআন বলছে জীবজগতের সবকিছুই পানি দিয়ে তৈরি, সূরা আনবিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া পবিত্র কোরআনে সূরা নূরের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রাণবান সমস্ত কিছু পানি থেকে তৈরি। সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। এখানে আন্দাজে বলে সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1000 ভাগের এক ভাগ। এখন কেউ আন্দাজে এই তিনটাই সঠিক বলতে পারবে, তার সম্ভাবনা যে পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো, আর জীবজগতের সবকিছু পানি থেকে তৈরি, সেটা হবে 30 ভাগের এক ভাগ গুণ 2 ভাগের এক ভাগ গুণ 1000 ভাগের এক ভাগ অর্থাৎ 60,000 ভাগের এক ভাগ অর্থাৎ 0.0017%। এখন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনারাই বিচার করেন, যদি কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করেন, কোরআনে এরকম কয়েকশো কথা আছে যেগুলো তখনকার মানুষ জানত না। যদি কেউ আন্দাজে বলে তাহলে তার সবগুলো সঠিক হবে, তার সম্ভাবনা শূন্যের খুব কাছাকাছি, আর প্রবাবিলিটি থিওরি অনুযায়ী সেটা হবে শূন্য। হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে জাকির, আপনি কি বিজ্ঞানের সাহায্যে কোরআনকে প্রমাণ করেছেন? তাদের মনে করিয়ে দেই যে কোরআন কোনো সায়েন্সের বই না, SCIENCE, এটা একটা সাইনের বই, SIGNS। কোরআনে এরকম 6000-এরও বেশি সাইন আছে, আয়াত 6000-এরও বেশি, আর তার মধ্যে 1000-এরও বেশি আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে। আমি বিজ্ঞানের সাহায্যে কোরআনের সত্যতা প্রমাণ করছি না, কারণ কোনো কিছু সত্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন একটা মানদণ্ড, যেটা থাকবে সবার উপরে, মুসলিমদের জন্য সবার উপরে হচ্ছে এই কোরআন। সর্বোচ্চ মানদণ্ড হলো কোরআন, কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করি। তবে সেই নাস্তিকের ক্ষেত্রে, যে শিক্ষিত লোকটা ঈশ্বরে বিশ্বাস করে না, তার ক্ষেত্রে বিজ্ঞান হলো সর্বোচ্চ মানদণ্ড, এটা তার মানদণ্ড। তাই আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি কোরআনের কথাগুলো সঠিক। আর আমরা সবাই জানি যে অনেক সময় বিজ্ঞানের কথা দিক পরিবর্তন করে, তাই আমি আজ এখানে সেই সব বৈজ্ঞানিক তথ্য দিয়েছি যেগুলোর সত্যতার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। আমি থিওরিগুলোর কথা বলিনি যেগুলোর ভিত্তি হলো অনুমান। আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করছি যে আপনার মানদণ্ড এই সেদিন যা জানতে পেরেছে 100 বছর আগে, সেই কথাগুলো আগেই বলা হয়েছে এই পবিত্র কোরআনে। তারপর দুজনেই আমরা একমত হব যে কোরআন বিজ্ঞানের চাইতে অনেক উপরে, তাহলে কোরআনই হলো সর্বোচ্চ মানদণ্ড, বিজ্ঞান নয়। কোরআনে এরকম অনেক বৈজ্ঞানিক তথ্য আছে। পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে উদ্ভিদ তাদেরকেও জোড়ায় তৈরি করা হয়েছে, বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা রদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তারপর প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জীবজন্তু আর পাখিরা সম্প্রদায়ের ভেতর বাস করে, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে স্ত্রী মৌমাছি বাইরে গিয়ে মধু সংগ্রহ করে, পুরুষ মৌমাছি এটা করে না, বিজ্ঞান এটা জেনেছে কিছুদিন আগে। মৌমাছিরা কোনো নতুন বাগানে যাওয়ার জন্য যে পথটা সেটা চিনতে পারে, তাদের ডানার শব্দ শুনে, একথাও কোরআনে বলা হয়েছে, বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মাকড়সা যে ঘর বানায় সেটা খুবই দুর্বল। কোরআনে মাকড়সার জালের এই বর্ণনা দেয়া ছাড়াও এখানে আরো বলা হয়েছে মাকড়সাদের সম্পর্কের কথা, পারিবারিক জীবন, যেখানে প্রায় দেখা যায় যে স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে। পবিত্র কোরআনে সূরা নামলের 17 ও 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পিঁপড়ারা একে অন্যের সাথে কথা বলছে। হয়তো ভাববেন এটা তো রূপকথার বই, কি পিঁপড়া একে অন্যের সাথে কথা বলছে? আজকে বিজ্ঞান আমাদের বলছে মানুষের সাথে যে প্রাণীটার জীবনযাত্রা আর আচার ব্যবহারে সবচেয়ে বেশি মিল আছে সেটা হচ্ছে পিঁপড়া। এরা মৃত পিঁপড়া কবর দেয়, তাদের যোগাযোগের ব্যবস্থাটাও খুবই উন্নত, বাজার করার জায়গাও আছে। কোরআন মেডিসিন নিয়েও কথা বলেছে। পবিত্র কোরআনে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা মধু পাও মৌমাছির উদর হতে, এটা বিজ্ঞান জেনেছে সেদিন, আর এই মধুতে মানুষের জন্য আছে আরোগ্য। আজকে বিজ্ঞান আমাদের বলে যে মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য আছে, সেজন্য রাশিয়ান সৈন্যরা মধু লাগাতো তাদের ক্ষতস্থানে, আর এজন্য তাদের কাটা ছেঁড়ার পরিমাণও কম ছিল। কিছু অ্যালার্জির চিকিৎসা মধু দিয়ে করা হয়ে থাকে। কোরআন প্রাণীদের নিয়ে আরো কথা বলেছে, পবিত্র কোরআনের সূরা নাহলের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধের কথা বলা হয়েছে। কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে ব্যাপারটা ইবনে নাফিস আবিষ্কার করেন, আর কোরআন নাজিলের 1000 বছর পরে এই ব্যাপারটা স্যার উইলিয়াম হার্ভি পশ্চিমা বিশ্বে এটা প্রচার করেন। পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা নিয়েও বলেছে, কোরআনের যে আয়াতগুলো প্রথম নাজিল হয়েছিল সেটা সূরা আলাক বা সূরা ইকরা বলা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাক আল ইনসান আমিন আলাক, পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত একটা বস্তু থেকে, জোকের মতো জিনিস থেকে। এটা ছাড়াও ভ্রূণবিদ্যা সম্পর্কিত আরো অনেক তথ্য যেগুলো কোরআনে আছে সেগুলো নেওয়া হলো প্রফেসর কিতমুরের কাছে। তিনি তখন ভ্রূণবিদ্যা সম্পর্কে শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম, তিনি কানাডার টরন্টোতে থাকেন। তাকে বলা হয়েছিল, কোরআনে ভ্রূণবিদ্যা সম্পর্কিত যেসব কথা আছে সেগুলো কি সত্যি? পবিত্র কোরআনে বলা হয়েছে, কোনো বিষয়ে সন্দেহ থাকলে যে জানে তাকে জিজ্ঞেস করো। তাই তারা প্রফেসর কিতমুরকে বলল, এগুলো কি সত্যি? প্রফেসর কিতমুর বললেন, কোরআনে যা বলা হয়েছে তার বেশিরভাগই 100% সঠিক। ভ্রূণবিদ্যা সম্পর্কে কিছুদিন আগে যা জেনেছি তার সাথে মিলে যাচ্ছে, কিন্তু কোরআনে কিছু কথা আছে যেগুলোর ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি নিজেই এগুলো জানি না। সেরকম একটা আয়াত ছিল এটা যে মানুষকে সৃষ্টি করেছি ঝুলন্ত বস্তু থেকে, জোকের মতো জিনিস থেকে। তিনি বললেন, আমি জানি না একটা ভ্রূণ জোকের মতো দেখে কিনা। তারপর তিনি একটা জোকের ছবি নিয়ে আসলেন, তারপর নিজের ল্যাবে পরীক্ষা করলেন। খুব শক্তিশালী একটা মাইক্রোস্কোপ দিয়ে তিনি ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন, সেটা একেবারে মিলে গেল সেই ছবির সাথে। তিনি বললেন, কোরআনে যা বলা হয়েছে সেটা পুরোপুরি সঠিক। তারপর তিনি কোরআন থেকে যা জানলেন সেগুলো তার নতুন বইটাতে তিনি লিখে ফেললেন, দ্য ডেভেলপিং হিউম্যান। আর এই বইটা তৃতীয় সংস্করণের সময় তিনি সেই বছরের সেরা মেডিকেল বইয়ের পুরস্কারটা পেলেন। আর তিনি বলেছেন, পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা নিয়ে যেসব কথাগুলো বলেছে সেগুলো আমরা জেনেছি কিছুদিন আগে। এটা চিকিৎসা বিজ্ঞানের একটা নতুন শাখা। এই কোরআন কোনো মানুষ লেখেনি, এটা অবশ্যই আসমানি কিতাব। পবিত্র কোরআনে সূরা তারিকের 5-7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, মানুষ কি জানে না সে কিভাবে সৃষ্টি হয়েছে? সে সৃষ্টি হয়েছে স্খলিত পানি থেকে, যা নির্গত হয় মেরুদণ্ড ও পাঁজরের হাড় থেকে। আর এখন আমরা জানি যে জননেন্দ্রিয় শুক্রাশয় আর ডিম্বাশয় প্রাপ্তবয়স্ক অবস্থায় তৈরি হয় যেখানে আমাদের কিডনি রয়েছে, মেরুদণ্ড ও পাঁজরের 11-12 নম্বর হাড়ের মাঝে। পবিত্র কোরআনে সূরা নাজমের 45-46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা কিয়ামার 37-39 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, পুরুষের শুক্রই নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ কি হবে, যেটা বিজ্ঞান জানেছে সেদিন। পবিত্র কোরআন বলছে যে ভ্রূণ ঢাকা থাকে, ভ্রূণ আবৃত থাকে 3টি অন্ধকার পর্দায়, সেটাও জেনেছি কিছুদিন আগে। পবিত্র কোরআনে মানব ভ্রূণের বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বলা হয়েছে, সূরা মুমিনুনের 12-14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা হাজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে খুব সামান্য তরল পদার্থ থেকে, যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো জিনিস, তারপর যেটা পরিণত হয় মুদগায় চিবানো গোস্তের মতো বস্তু, সেটা তারপর হয় ইজামান অর্থাৎ হাড়, সেটা ঢেকে যায় লাহেম দিয়ে অর্থাৎ মাংস। পবিত্র কোরআনে ভ্রূণবিদ্যার এই স্তরগুলি বিস্তারিত বলা হয়েছে। এরপর পবিত্র কোরআনে সূরা সাজদার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি আর দৃষ্টি। আর এখনকার চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে যে শ্রবণ শক্তি আগে আসে, ভ্রূণের শ্রবণ শক্তি পুরোপুরি গঠিত হয় গর্ভে থাকার 5 মাসে, তারপর তার চোখ খুলে যায় গর্ভে থাকার 7 মাসের মধ্যে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন এই প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ কিভাবে কিয়ামতের দিনে সব মানুষের হাড়গোড়কে একত্রিত করবেন, আল্লাহ বলছেন আমি শুধুমাত্র তোমাদের অস্থিসমূহই একত্রিত করব না, আমি নতুন করে সাজাব তোমাদের আঙ্গুলের অগ্রভাগ। কোরআন বলছে আল্লাহ তাআলা আপনার আঙ্গুলের অগ্রভাগ নতুন করে সাজাবেন। এ কথার মানে কি? 1980 সালে স্যার ফল্ডস আঙ্গুলের ছাপ নেওয়ার পদ্ধতি বর্ণনা করেন। এখন আমরা আঙ্গুলের ছাপ দিয়ে লোকজন শনাক্ত করি, দুইজনের আঙ্গুলের ছাপ কোটি মানুষের ভেতরেও একরকম হবে না। পবিত্র কোরআন আঙ্গুলের ছাপের কথা বলেছে 1400 বছর আগে। বিজ্ঞান নিয়ে আরো অনেক কথা আছে, যদি আপনারা জানতে চান বিস্তারিতভাবে যে পবিত্র কোরআনে কি কি বৈজ্ঞানিক তথ্য আছে, তাহলে আপনারা দেখতে পারেন আমার ভিডিও ক্যাসেট কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স কনফ্লিক্ট অর কনসিলিয়েশন, যেটা আপনারা বাইরে কিনতে পারবেন। আমি এরকম আর একটা বৈজ্ঞানিক তথ্য নিয়ে বলছি, চিকিৎসা বিজ্ঞানের এক বিশেষজ্ঞ থাইল্যান্ডের নাম প্রফেসর তাগাদা শান, তিনি পেন রিসেপ্টর নিয়ে অনেক গবেষণা করেছিলেন। আগে চিকিৎসা বিজ্ঞান ভাবত শুধু ব্রেনই দায়ী এ ব্যাপারে, ব্রেনের কারণে আমরা ব্যথা অনুভব করি। তবে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে আমাদের ত্বকে পেন রিসেপ্টর থাকে, এজন্যই ব্যথা অনুভব করি। পবিত্র কোরআনে সূরা নিসার 54 থেকে 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে তারা জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আর যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখন সেখানে নতুন চামড়া সৃষ্টি করব যাতে করে তারা যন্ত্রণা অনুভব করে। পরোক্ষভাবে কোরআন এখানে বলছে চামড়াতে কিছু একটা আছে, সেজন্য আমরা ব্যথা অনুভব করি। এখানে পেন রিসেপ্টর সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। প্রথমে প্রফেসর তাগাদা শান বিশ্বাস করতে পারেননি, তারপর তিনি বুঝতে পারলেন এখানে বলা হয়েছে এই পেন রিসেপ্টর সম্পর্কে 1400 বছর আগে। তিনি ইসলাম গ্রহণ করলেন কায়রোর এক মেডিকেল কনফারেন্সে আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। এখন সেই নাস্তিকের কাছে আমার প্রশ্ন, পবিত্র কোরআনে কে এই বৈজ্ঞানিক তথ্যগুলো দিতে পারে? সেই নাস্তিক তখন একটাই উত্তর দিতে পারে যে উত্তরটা সে আমাকে আগেই দিয়েছিল। কে আপনাকে একটা অজানা বস্তুর কার্যপ্রণালী বলতে পারবে? তিনি সৃষ্টিকর্তা অথবা আবিষ্কারক অথবা প্রস্তুতকারক অথবা উৎপাদনকারী। একইভাবে পবিত্র কোরআনে যে এই কথাগুলো উল্লেখ করতে পারে তিনি প্রস্তুতকারী বা উৎপাদনকারী অথবা স্রষ্টা এই বিশ্বজগতে। এই স্রষ্টাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি গড, আরো সঠিকভাবে আমরা আরবিতে বলি আল্লাহ। ফ্রান্সিস বেকন তিনি বলেছিলেন যদি বিজ্ঞান কম জানেন আপনি তাহলে নাস্তিক হবেন, তবে বিজ্ঞান সম্পর্কে গভীরভাবে জানলে আপনি তখন মহান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবেন। আর এই জন্যই বিজ্ঞানীরা ঈশ্বরের বিভিন্ন ধারণাগুলোকে বাদ দিচ্ছেন, কিন্তু তারা ঈশ্বরকে বাদ দিচ্ছেন না, তারা ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাদ দিচ্ছেন। লা ইলাহা আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ। আমার লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি, যেটা শুরুতে বলেছিলাম সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে sanurihim ayatina fil afaqi wa fi anfusihim hatta yatabayyana lahum annahul haq wa lam yakfi bi rabbika annahu ala kulli shay'in shahid. তাদের জন্য আমার নিদর্শনগুলো দেখাবো বিশ্বজগতে আর তাদের নিজেদের মধ্যে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয় যে এটাই সত্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি সরলা রামচন্দ্রন, আপনার কাছে আমার প্রশ্নটা হল, মুসলিমরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকে কেন?
বোন আপনি প্রশ্ন করলেন, আমরা মুসলিমরা ঈশ্বরকে কেন আল্লাহ বলি? আমার লেকচারের আগে আপনাদের সামনে আমি আল্লাহর সংজ্ঞা দিয়েছি পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআনের সূরা ইখলাসে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই বিশ্বজগতে আল্লাহর সমতুল্য আর কিছুই নেই। তবে কোরআন এছাড়াও বলছে সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, কুলিদুল্লাহ আবুদুর রহমান আইয়ামা তাদ উ ফালাহুল আসমাউল হুসনা, তাকে তোমরা আল্লাহ বলে ডাকো বা রহমান, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, সব সুন্দর নামগুলো তো তাঁরই। একই কথা যে সব সুন্দর নামগুলো আল্লাহ তালার, এটা কোরআনে সুরা আরাফের 180 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুরা হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সুরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে সব সুন্দর নামগুলো আল্লাহ তালার, তবে এইসব নামে আপনাদের মনে কোনো ছবি ভেসে উঠবে না, নামটা হবে একটা সুন্দর নাম। আমরা মুসলিমরা কেন সর্বশক্তিমান ঈশ্বরকে গড না বলে আল্লাহ বলে সম্বোধন করি? কারণ আরবি শব্দ আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ, ইংরেজি শব্দ গড এটাকে বিকৃত করা যায়। যদি গডের সাথে এস জুড়ে দেন সেটা হবে গডস, গডের বহুবচন, আল্লাহর সাথে এস জুড়তে পারবেন না, আল্লাহর কোনো বহুবচন নেই, আল্লাহ শুধু একজন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের সাথে ডিইএসএস যোগ করেন সেটা হবে গডেস, একজন মহিলা ঈশ্বর, মহিলা আল্লাহ বলে কিছু নেই বা পুরুষ আল্লাহ, আল্লাহ তার কোনো লিঙ্গ নেই। বড় হাতের জি দিয়ে গড লিখলে সেটাই সত্যিকারের গড, ছোট হাতের জি দিয়ে গড লিখলে সেটা মিথ্যে গড। আল্লাহ কেবলমাত্র একজনই ইসলামে, কোনো নকর আল্লাহ নেই, একজন সত্যি আল্লাহ। যদি গডের সাথে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার, সে আমার গডফাদার, সে আমার অভিভাবক। আল্লাহর সাথে আব্বা লাগাতে পারবেন না বা ফাদার লাগাতে পারবেন না, আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে। যদি গডের সাথে মাদার লাগান সেটা হবে গড মাদার, আল্লাহর সাথে মাদার লাগাতে পারবেন না বা আম্মি লাগাতে পারবেন না, আম্মি আল্লাহ বলে কিছু নেই ইসলামে। যদি আপনি গড শব্দটার আগে টিন বসান সেটা হবে টিন গড, নকল ঈশ্বর, ইসলাম ধর্মে তিন আল্লাহ বলে কিছু নেই, আল্লাহ বিশুদ্ধ একেবারে আলাদা, আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম, আমার নাম তাজিম দবির, আমার প্রশ্নটা হলো, অরুণ শরী বলেছেন যে কোরআনের 4 নম্বর সুরায় 11 ও 12 নম্বর আয়াতে উত্তরাধিকারীদের সম্পত্তি ভাগাভাগির কথা আছে, সব অংশ যোগ করলে একের বেশি হয়, সেজন্য অরুণ শরী বলেছেন যে কোরআন যিনি লিখেছেন তিনি অঙ্ক জানেন না, এই সম্পর্কে বলবেন?
ভাই আপনি প্রশ্ন করলেন যে অরুণ সুরীর কথা অনুযায়ী পবিত্র কোরআনে 4 নম্বর সুরার 11-12 নম্বর আয়াতে সম্পত্তি ভাগাভাগি যদি সবগুলো অংশ যোগ করেন, সব উত্তরাধিকারীদের অংশ যোগ করেন, তার যোগফলটা একের বেশি হবে। সেজন্য তার দাবি, যিনি কোরআন লিখেছেন তিনি অঙ্ক জানেন না। আমি কথা আগেও বলেছি, এমন অনেক লোক আছে যারা কোরআনের ভুল বের করেছে, কিন্তু যদি ভালো করে দেখেন সবগুলো অভিযোগই আসলে সত্যি না, একটাও প্রমাণিত না, একটাও সত্যি না। উত্তরাধিকারীদের অংশ নিয়ে কোরআন বলেছে অনেকগুলো আয়াতে। সূরা বাকারার 180 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 240 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 105 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় আছে। তবে উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে সূরা নিসায়। সূরা নিসার 11-12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নিসার 176 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অরুণ সুরিজা বলেছেন, সে সম্পর্কে আমি এখন কিছু বলি, যে পবিত্র কোরআনে সূরা নিসার 11-12 নম্বর আয়াতে বলা হয়েছে, উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানদের ক্ষেত্রে পুত্র কন্যার চাইতে দ্বিগুণ পরিমাণ সম্পত্তি পাবে, কিন্তু শুধু কন্যা থাকলে দুই বা তার বেশি তারা পাবে দুই তৃতীয়াংশ, মাত্র একজন কন্যা থাকলে সে অর্ধেক পাবে। তারপর বলা হয়েছে পিতামাতার ক্ষেত্রে প্রত্যেকে পাবে এক ষষ্ঠাংশ, সে লোকে সন্তান না থাকলে, নিঃসন্তান হলে মা পাবে এক তৃতীয়াংশ, উইল করা আর ঋণ শোধের পরে যে সম্পদ থাকে তার উপর। 12 নম্বর আয়াত বলছে যে তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির উপর তোমরা অর্ধেক পাবে, সে নিঃসন্তান হলে, সন্তান থাকলে এক চতুর্থাংশ। ওসিয়ত পালন আর ঋণ শোধের পর স্ত্রীদের ক্ষেত্রে আবার এমনও হয়, তোমাদের সন্তান না থাকলে এক চতুর্থাংশ আর সন্তান থাকলে এক অষ্টমাংশ। আপনাদের কোনো সন্দেহ থাকলে ব্যাপারটা নিয়ে বাসায় গিয়ে মিলিয়ে দেখতে পারেন। এক কথায় পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে উত্তরাধিকারের অংশ নিয়ে প্রথমেই বলা হচ্ছে সন্তানদের কথা, তারপর বাবা মার কথা, তারপরে 12 নম্বর আয়াতে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর কথা। উত্তরাধিকার নিয়ে ইসলাম ধর্মে বিস্তারিত বলা হয়েছে পবিত্র কোরআনে, শুধু মূল কাঠামোটা সম্পর্কে বলা হয়েছে, আরো বিশদভাবে আপনারা জানতে পারবেন হাদিসে। উত্তরাধিকারের ব্যাপারটা নিয়ে একজন মানুষ সারা জীবন গবেষণা করতে পারে। আর অরুণ সুরি ভেবেছেন এ দুটো আয়াত পড়েই তিনি সব কিছু জেনে ফেলেছেন। এমন একটা উদাহরণ হচ্ছে, একজন স্টুডেন্ট পাটিগণিতের সরল অঙ্ক করছে কিন্তু সরল করার মূল নিয়মটাই জানে না, সেটা হলো বডমাস। এই বডমাসের নিয়ম অনুযায়ী BODMAS সব প্রথমে যে চিহ্নই থাকুক না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ, প্রথমে আমরা যে কাজটা করব ব্র্যাকেট অফ করা, বিও, তারপর ডি, ডিভিশন মানে ভাগ, তারপর এম মাল্টিপ্লিকেশন গুণ, তারপর এ এডিশন যোগ, তারপর এস সাবস্ট্রাকশন বিয়োগ। আপনি সরলের এই নিয়মটা বডমাস না জানলে প্রথমে যদি বিয়োগ করেন, তারপর গুণ করেন, তারপর যোগ, তারপর ব্র্যাকেট অফ করেন, তাহলে উত্তরটা অবশ্যই ভুল হবে। একইভাবে অরুণ সুরি নিজেই অঙ্ক জানেন না, উত্তরাধিকারের অংশ কিভাবে ভাগাভাগি হবে ইসলামের আইন অনুযায়ী। উত্তরাধিকারের অংশ ভাগাভাগির ক্ষেত্রে ইসলামের আইন অনুযায়ী প্রথমে হিসাব করা হয় স্বামী বা স্ত্রীকে, তারপর বাবা মাকে, তারপর যে অংশটা বাকি থাকে সে অংশটা সন্তানরা পায়। যদি এভাবে হিসেব করেন তাহলে অংশগুলো যোগ করলে কখনোই একের বেশি হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার নাম ফৌজিয়া সৈয়দ, আমি NCC-র ইন্সপেক্টর। আমি আগে খ্রিস্টান ছিলাম, 1980 সালে ইসলাম গ্রহণ করি। আমার বাবা মাকে কিভাবে বোঝাবো যারা এখনো খ্রিস্টান, যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে নকল করে পবিত্র কোরআন লেখেননি?
বোন একটা প্রশ্ন করলেন যে তিনি গ্রহণ করেছেন ইসলাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আগে তিনি খ্রিস্টান ছিলেন। আমি আপনাকে অভিনন্দন জানাই, তিনবার, একবার না, নাস্তিককে একবার জানিয়েছিলাম। আপনাকে অভিনন্দন জানাই তিনবার, কারণ আপনি বলেছেন লা ইলাহা, তারপর ইল্লাল্লাহ, আর তারপর মোহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। আমি আপনাকে অভিনন্দন জানাই। আপনি প্রশ্ন করলেন যে কিভাবে প্রমাণ করবেন, কিভাবে আপনার আত্মীয় স্বজনকে বোঝাবেন যে পবিত্র কোরআন নকল করা হয়নি, কোরআনের কথা অন্য কোনো বই থেকে নেওয়া হয়নি অথবা বাইবেল থেকে। আমি আগেও বলেছি এটা ঐতিহাসিক সত্য যে নবীজি নিরক্ষর ছিলেন, এতেই সব প্রমাণিত হয়। আর পবিত্র কোরআন বলছে সূরা আরাফের 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা অনুসরণ করে সেই নবীকে, সেই রাসূলকে অনুসরণ করে, নিরক্ষর নবী যার উল্লেখ আছে তাদেরই গ্রন্থে তাওরাত ও ইঞ্জিলে। আপনি যদি বাইবেল পড়েন এটার উল্লেখ আছে বুক অফ আইজায়াতে 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে, আসমানি কিতাব দেয়া হবে সেই নবীকে যে পড়তে জানে না। কোরআন বলছে তাদের ধর্মগ্রন্থই আছে, আপনারা যদি বাইবেল পড়েন দেখতে পাবেন আইজায়ার 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে। যে পশ্চিমারা অভিযোগ করে যে নবীজি বাইবেল থেকে কপি করেছেন, নাউজবিল্লাহ, তারা এটা বুঝতে পারে না যে আমাদের নবীজির সময়কালে কোনো আরবি বাইবেল ছিল না। প্রথম সবার আগে ওল্ড টেস্টামেন্টের যে আরবি অনুবাদটা করা হয়েছিল সেটা লিখেছেন আর সেডিয়াস গাউন, এবং সেটা 900 CE অর্থাৎ কমন এরা, নবীজি মারা যাওয়ার 200 বছরের ওপরে। আর নিউ টেস্টামেন্টের প্রথম আরবি অনুবাদটা করা হয়েছিল, এটা ছাপিয়েছিলেন আরপিনিয়াস 1616 খ্রিস্টাব্দে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার প্রায় ধরেন 1000 বছর পরে। আমি এটা মানি কোরআন আর বাইবেলের মধ্যে কিছু কিছু ব্যাপারে বেশ মিল আছে, তার মানে এই না যে পরের জন আগের জনেরটা কপি করেছে। ব্যাপারটা এমনও হতে পারে তারা দুজনেই অন্য কোনো উৎস থেকে পেয়েছেন সেটা। আল্লাহ সুবহান তাআলার সবগুলো আসমানি কিতাবেই কিছু কমন নির্দেশ আছে, এক ঈশ্বরের কথা, কিছু আদেশ একই রকম। আগের আসমানি কিতাবগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, আর একথা আমি আগেই বলেছি, কিতাবগুলোর কথা বদলে গেছে, কথাগুলো বিকৃত করা হয়েছে, আর অনেক কথা মানুষেই লিখেছে তারপর সেগুলোকে এখানে জুড়ে দিয়েছে, মানুষের বানানো কথা এর মধ্যে জুড়ে দিয়েছে। তবে তারপরেও কিছু কিছু ব্যাপারে বেশ মিল দেখা যাবে, আর শুধুমাত্র এই মিলগুলো দেখেই এটা বলা ভুল হবে যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে নকল করেছেন। তাহলে তো এটাও বোঝায় যে ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, ওল্ড টেস্টামেন্ট থেকে কপি করেছেন। ওল্ড আর নিউ টেস্টামেন্টের কথাতে অনেক মিল আছে। এই দুই পক্ষেরই উৎস আসলে একটা। এখন ধরেন কোনো স্টুডেন্ট পরীক্ষার হলে নকল করছে, ধরেন আমি পরীক্ষায় কখনোই আমার খাতায় এটা লিখব না যে আমি অমকেরটা দেখে লিখেছি বা মিস্টার অমকের খাতা দেখে দেখে কপি করেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ সুবহান তাআলা পরিষ্কার বলেছেন যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, অন্যান্য সব রাসুল, তারা সকলেই ছিলেন আল্লাহর প্রেরিত রাসুল, তাদেরকে প্রাপ্য মর্যাদা আর সম্মান দিয়েছেন। যদি কপি করতেন তাহলে বলতেন না যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরা আল্লাহর প্রেরিত রাসুল, এটাই প্রমাণ তিনি কপি করেননি। শুধু ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করে বলা কঠিন যে কার কথাটা সঠিক, বাইবেল না কোরআন। তাই আসুন বিজ্ঞানের সাহায্যে এই বই দুটোকে পরীক্ষা করি। চোখ বুলালেই মনে হবে কোরআন আর বাইবেলের কিছু কিছু কথা একেবারে পুরোপুরি একই রকম, কিন্তু যদি ভালো করে দেখেন সেখানেও কিছু পার্থক্য আছে। উদাহরণ হিসেবে বাইবেলের প্রথম বইতে বুক অব জেনেসিস 1 অধ্যায়ে বিশ্বজগৎ সৃষ্টির কথা আছে। পৃথিবী আর আকাশমণ্ডলী সবকিছু সৃষ্টি হয়েছে 6 দিনে। এখানে দিন বলতে 24 ঘন্টার দিনকে বোঝানো হয়েছে। কোরআনেও এমন কথা আছে অনেক জায়গায়। সূরা আরাফের 54 আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের 3 আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় বলা হয়েছে যে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে 6টা আইয়ামে। আরবি শব্দ আইয়াম, এটা হলো ইয়ামের বহুবচন, যার একটা অর্থ দিন। ইয়াম মানে দিন, আরো একটা অর্থ খুবই লম্বা একটা সময় অথবা একটা যুগ। তাহলে পবিত্র কোরআন বলছে যে পৃথিবী আর আকাশমণ্ডলী তৈরি হয়েছে 6টি সময়কালে, খুবই লম্বা সময়কালে। বিজ্ঞানীরাও কোরআনের এই বর্ণনায় কোনো আপত্তি করেনি। কিন্তু যদি বলি 24 ঘন্টার 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, সেটা অবৈজ্ঞানিক। বাইবেল বলছে জেনেসিসে 1 অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে যে দিন আর রাত বানানো হয়েছিল প্রথম দিনে। বিজ্ঞান আমাদের বলে এই বিশ্বজগতে যে আলো আছে সেটা আমরা পেয়ে থাকি বিভিন্ন নক্ষত্র থেকে। এরপর বাইবেল বলছে যে সূর্য, জেনেসিসে 1 অধ্যায় 14-19 অনুচ্ছেদ বলছে যে সূর্য সৃষ্টি হয়েছিল 4 দিনে। এটা কিভাবে সম্ভব যে সূর্য সৃষ্টি হওয়ার 3 দিন আগে আলো সৃষ্টি হলো? অযৌক্তিক, এটা অবৈজ্ঞানিক। আর পৃথিবী যেখানে এই দিন রাত হবে সেটা বানানো হয়েছে 3rd দিনে। পবিত্র কোরআনও এই আলোর কথা বলেছে বা সূর্য, তবে সেখানে এমন অবাস্তব অসম্ভব ধারাবাহিকতাটা নেই। আপনি কি মনে করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে কপি করেছেন আর তারপর ভুলটাকে ঠিক করেছেন? 1400 বছর আগে এই কথা কেউ জানত না। বাইবেল বলছে জেনেসিস 1 অধ্যায়ের 9-13 অনুচ্ছেদে আছে যে পৃথিবী বানানো হয়েছে 3rd দিনে, আর 14-19 অনুচ্ছেদ বলছে যে চাঁদ আর সূর্য এদের বানানো হয়েছে 4th দিনে। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী আর চাঁদ এরা হলো সূর্যের অংশ, পরে আলাদা হয়ে গেছে। এটা অসম্ভব যে সূর্য বানানোর আগে পৃথিবী বানানো হবে, এটা অবৈজ্ঞানিক। তারপর গাছপালা বানানো হলো, জেনেসিসের 1 অধ্যায়ে 11-13 অনুচ্ছেদে আছে গাছপালা বানানো হলো, বানানো হলো বীজ, বীজ থেকে হলো গাছ, লতা পাতা ইত্যাদি বানানো হয়েছিল 3rd দিনে। বুক অব জেনেসিস বলছে যে সূর্য বানানো হয়েছে 4th দিনে। সূর্য ছাড়া এই পৃথিবীতে গাছপালা আসবে কিভাবে? বাইবেল বলছে জেনেসিসের 1 অধ্যায় অনুচ্ছেদ নম্বর 16 যে মহান ঈশ্বর বানিয়েছেন 2 আলোর উৎস, সূর্য বড় উৎস দিনকে শাসন করবে আর চাঁদ ছোট উৎস রাতকে শাসন করবে। বাইবেল বলছে যে সূর্য আর চাঁদের নিজস্ব আলো আছে। আর এ কথা আগেও বলেছি, পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 আয়াতে উল্লেখ করা হয়েছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। এটা কিভাবে সম্ভব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপি করলেন আর ভুলগুলো শুধরে নিলেন? এটা সম্ভব না। যদি কোরআন আর বাইবেলের কথাগুলো দেখেন, যদি ভালো করে দেখেন, সেখানে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখবেন। পবিত্র বাইবেল আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে যে এই পৃথিবীর প্রথম সৃষ্ট মানুষ হচ্ছেন আদম। আর বাইবেলের সময়টাও বলা আছে আনুমানিক 5800 বছর আগে। বর্তমানে বিজ্ঞানীরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আর নৃতাত্ত্বিক প্রমাণ থেকে বলেন যে পৃথিবীর প্রথম মানুষ 100,000 বছর আগে এসেছিল। কোরআনও বলছে যে আদম হলেন পৃথিবীর প্রথম মানুষ, কিন্তু কোরআনে এরকম অবৈজ্ঞানিক সময় বলা হয়নি। বাইবেলে নূহ আলাইহিসসালামের ঘটনা বলা হয়েছে। নূহ আলাইহিসসালাম একটা বন্যা হয়েছিল, পুরো পৃথিবীতে বন্যা হয়েছিল। জেনেসিসের অধ্যায় নম্বর 6-7-8 পৃথিবীতে একটা বন্যা হয়েছিল যেখানে পৃথিবীর সব জীবজন্তু পানিতে ডুবে গিয়েছিল আর বন্যায় মারা গিয়েছিল। শুধুমাত্র নূহ আলাইহিসসালামের নৌকায় যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল। বাইবেলে যে সময়টা বলা হচ্ছে সেটা আনুমানিক খ্রিস্টপূর্ব 21-20 অব্দ। বর্তমান প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে যে মিশরের 11তম রাজবংশ আর ব্যাবিলনের 3য় রাজবংশ সে সময়ে তাদের রাজত্ব তারা চালিয়ে গেছেন খ্রিস্টপূর্ব 21 শতাব্দীতে। নূহ নবী সম্পর্কে কোরআনও বলেছে প্রায় একই রকম বন্যার কথাও, কিন্তু এখানে সময় বলা নেই। আর কোরআনে যে বন্যার কথা আছে সেটা একটা এলাকার, পুরো পৃথিবীতে যে বন্যা হয়েছে সে কথা বলা নেই। বলা হয়েছে এই বন্যাটা হয়েছিল নূহ নবী যেখানে ছিলেন সেই এলাকাটার মধ্যে। এ ব্যাপারে বিজ্ঞানীরা কোনো আপত্তি করেন না। তাহলে আপনি নিজে এখন বুঝতে পারছেন যে কোরআন বাইবেল থেকে কপি করা হয়েছে নাকি হয়নি।
আমার নাম অশোক কিশোরানী, আমি হলাম সম্পাদক আরিয়া মার্ক পত্রিকার। আমার প্রশ্নটা করার আগে আমি ডাক্তার নায়ককে ধন্যবাদ জানাই তার এই জ্ঞানগর্ভ লেকচারের জন্য। আপনাকে আমার সালাম জানাই। একটা ভুল শুধরে দিয়ে প্রশ্নটা করছি, সেটা হলো আপনি বললেন রজনীশকে হিন্দুরা ভগবান বলে মানে, কথাটা ঠিক না। অনেকেই তাকে মানে, তবে হিন্দুর মধ্যে কেউ তাকে ভগবান বা ঈশ্বর বলে মানে না। কারণ আমাদের ধর্মগ্রন্থে স্পষ্ট লেখা আছে ঈশ্বর হলেন অবিনশ্বর, নিরাকার, অজন্ম, অমর, স্বনির্ভর। আপনি ঈশ্বরের যে গুণগুলি বললেন সেগুলো আমরাও মানি। এবারে আমার প্রশ্নটা হল, পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যে আগে অনেক রাসুল আর আসমানি কিতাব আল্লাহতালা বিভিন্ন সময় বিভিন্ন জাতির বিভিন্ন দুর্যোগময় সময়ে পাঠিয়েছেন। এখন এইসব রাসুল আর আসমানি কিতাব এগুলো তো আপনারা বিশ্বাস করেন, সেই হিসাবে বেদশাস্ত্রকে কি আপনারা আসমানি কিতাব বলে মানেন? আর হিন্দু ধর্মে যেসব অবতার আছেন তাদের কি বিশ্বাস করেন? হিন্দু ধর্মের এইসব ধর্মগ্রন্থ আর অবতারদের কি আপনারা আল্লাহর প্রেরিত বলে মানেন?
ভাই, প্রশ্ন করার আগে আপনি বললেন যে হিন্দুদের মধ্যে সবাই ভগবান রজনীশকে মানে না। ভাই, এ কথা আমি কখনো বলিনি যে হিন্দুদের সবাই ভগবান রজনীশকে মানে। এখানে সবকিছু রেকর্ড করা হচ্ছে, পরে দেখে নেবেন আপনি। আমি বলেছি কিছু লোক ভগবান রজনীশকে ঈশ্বর মানে। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আপনার আমার মাঝে। এ কথা কখনো বলিনি যে সব হিন্দুই তাকে মানে। আমি জানি হিন্দুরা কি মানে, আমি তাদের ধর্মগ্রন্থ পড়েছি। আর ভাই প্রশ্ন করলেন, প্রশ্নটা খুব সুন্দর ছিল যে আমি কি এটা মানি। পবিত্র কোরআন বলছে আল্লাহ অনেক দূত পাঠিয়েছেন, অনেক আসমানি কিতাব। আমি কি বেদে বিশ্বাস করি? আমি কি বেদশাস্ত্র মানি? আর অন্যান্য দূতদের আমি মানি কি না? এটাই প্রশ্ন। আমি আপনার সাথে একমত, পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালাফিয়া নাজির, যে এমন কোন জাতি নেই যেখানে আমি কোনো সতর্ককারী বা পথ প্রদর্শক পাঠাইনি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি সতর্ককারী পাঠিয়েছি। আপনি প্রশ্ন করলেন আমি কি বেদশাস্ত্রে বিশ্বাস করি আর আমি ঈশ্বর প্রেরিত অন্যান্য দূতদের বিশ্বাস করি কিনা। নাম ধরে পবিত্র কোরআনে মোট 25 জন নবী রাসূলের নাম আছে, আদম, ইব্রাহিম, মুসা, ইসমাইল, যিশু, মোহাম্মদ, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। তবে আমরা জানি যে পৃথিবীতে 1,24,000 বেশি নবী এসেছেন মানুষকে সুপথে পরিচালনা করতে। নাম দিয়ে 25 জন নবী রাসূলকে চিনি, অন্যরা হতে পারে নাও হতে পারে নিশ্চিতভাবে বলতে পারছি না। আপনি প্রশ্ন করলেন আমি কি এটা মানি যে বেদ হলো মহান ঈশ্বরের বাণী। আসুন দেখি কোরআন আর বেদের মধ্যে মিল আছে কিনা। হ্যাঁ আছে, যেহেতু ঈশ্বর নিয়ে কথা, কোরআনে ঈশ্বর নিয়ে বলা হয়েছে এবং বেদেও ঈশ্বর নিয়ে বলা হয়েছে। যদি আপনি বেদ পড়েন তাহলে দেখবেন যজুর্বেদে আছে 3 নম্বর অধ্যায়ের 32 অনুচ্ছেদে নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোন রকম প্রতিমূর্তি নেই। যজুর্বেদ বলছে 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে, মহান ঈশ্বর হলেন নিরাকার। এরপর যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদ বলছে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো শরীর নেই। যজুর্বেদে আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলছে, যারা প্রাকৃতিক বস্তুর পূজো করে তারা অন্ধকারে প্রবেশ করে। এরপর বলা হচ্ছে, আন্ধাত্মা প্রবি শান্তি ইয়া আসাম্ভূতি উপাস্তে। তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যারা মানুষের তৈরি জিনিসের পূজো করে। প্রাকৃতিক জিনিসের পূজো করলে অন্ধকারে প্রবেশ করবেন, যেমন বাতাস, পানি, প্রাকৃতিক। যদি মানুষের তৈরি জিনিসের পূজো করেন, কাঠের বা পাথরের, তাহলে আরো অন্ধকারে ঢুকবেন। এ কথা কে বলেছে? যজুর্বেদ বলেছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদ। এরপর বলছে, হিন্দু গ্রন্থে এক্কাম ব্রাহ্ম দুস্তিয়া নাস্তে নিয়া নাস্তে নাস্তে কিঞ্চন, ঈশ্বর একজন, ভগবান একই হ্যায়, দুসরা নেহি হ্যায়, যারা ভি নেহি হ্যায়। মহান ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। ঋগ্বেদে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, মা চিদায়নাথ বিসংসাত, সমস্ত প্রশংসা শুধু এক ঈশ্বরের। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর খণ্ড 45 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, ইয়া এক ইত্তা মুস্তহি, ঈশ্বর মাত্র একজন, তার উপাসনা করো। আমরা এগুলো মানি, আমাদের কোনো আপত্তি নেই বেদের এই সব কথাগুলো মেনে নিতে, বিশ্বাস করতে। এটা ঈশ্বরের বাণী হতে পারে, কোরআন। কোরআন দিয়ে আমরা পরীক্ষা করব কোনটা সঠিক কোনটা বেঠিক, কারণ এটা হলো সর্বশেষ আসমানি কিতাব। মুসলিমদের কোনো আপত্তি নেই এটা মানতে যে এগুলো হচ্ছে মহান ঈশ্বরের বাণী। তবে এখানে অন্য আরো কিছু আছে, কিছু কথা বিকৃত হয়ে গেছে, আমি এমন উদাহরণও জানি, তবে সেগুলো এখানে বলছি না। কিছু কথা বিকৃত হয়ে গেছে, মানুষ নিজেই কিছু কথা লিখেছে, সেগুলো আমরা ঈশ্বরের বাণী বলে মানতে পারি না। বাইবেলের যেমন কিছু অবৈজ্ঞানিক কথা আছে, তেমনটা বেদেও আছে, সেগুলো আজকে বলবো না। এটা মানতে আপত্তি নেই, অরিজিনালি বেদ হয়তো ঈশ্বরের বাণী। আর ইঞ্জিল, পবিত্রকরণ বলছে, ইঞ্জিল আল্লাহর ওহি, নাজিল হয়েছিল ঈসা নবীর উপর, ঈসা আলাইহিসাল্লামের উপর এটা নাজিল হয়েছিল। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইঞ্জিল হলো ঈশ্বরের বাণী। কিন্তু বর্তমানের বাইবেল বিকৃত হয়ে গেছে। একইভাবে আমি বলতে পারি যে বেদ ঈশ্বরের বাণী হতে পারে। আর ঈশ্বরের দূত, হ্যাঁ অনেক দূতই ছিলেন, অনেক, যেমন রাম কৃষ্ণ, তারা কি দূত? আমরা বলি হতে পারে, আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারি না। এমন কিছু মুসলিম আছে যারা বলে যে রাম আলাইহিসাল্লাম, এটা ঠিক না, এটা হলো তেল দেওয়া। আমি হিন্দুদের এভাবে তেল দেব না, আমি বলবো হতে পারে, কিন্তু যদি সেটাও হয়, যদি তারা মহান ঈশ্বরের দূত হয়েও থাকেন এবং যদি বেদ আসলেই আল্লাহর আসমানি কিতাব হয়েও থাকে, আগেও বলেছি এটা নির্দিষ্ট সময়ের জন্য, তারা বিশেষ সময়ে বিশেষ জাতির জন্য এসেছিল, তাদের নির্দেশগুলো চিরস্থায়ী না। কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব। আল্লাহর আসমানি কিতাব এখন যদি যদি ইঞ্জিল, যদি বাইবেল, যদি বেদ ঈশ্বরের বাণী হয়েও থাকে, সেটা সেই সময়ের জন্য, আজকের জন্য না। কোরআন হলো ঈশ্বরের চূড়ান্ত আসমানি কিতাব, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের শেষ নবী। আমরা নবীজি আর কোরআনকে মানব। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার নাম মেহনাজ সৈয়দ, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্ন হলো, কে আল্লাহকে সৃষ্টি করেছে?
বোন আপনি প্রশ্ন করলেন, কে আল্লাহকে সৃষ্টি করেছে? এই প্রশ্নটা সাধারণত করে থাকে একজন নাস্তিক, যে ঈশ্বর মানে না। একটা ঘটনার কথা মনে পড়ে গেল। একবার আমার এক বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ এক বন্ধু, সে একটা আলোচনায় যোগ দিয়েছিল বোম্বের একটা নাস্তিক দলের সাথে, যারা ঈশ্বর মানে না। আর সে তাদের বোঝাতে চাচ্ছিল যে ঈশ্বর বলে একজন অবশ্যই আছেন, আর বলা শুরু করলো, এটা একটা কোট, এটা কে বানিয়েছে, এটা কোথ থেকে এসেছে? তারা বললো, এটা দর্জি বানিয়েছে। ভালো, এটা একজন বানিয়েছে? এটা একটা বই, এটা কোথ থেকে এসেছে? এই বইটা কোত্থেকে এসেছে, এই কলমটা কোত্থেকে এসেছে? এভাবে আমার বন্ধু এটা প্রমাণ করলো সবকিছুর সৃষ্টিকর্তা আছে। গাড়ি বানানো হয়েছে ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি কে বানিয়েছে? হয়তো কোন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারকে কে বানিয়েছে? এভাবে সে বোঝালো সবকিছুর সৃষ্টিকর্তা আছে। তারপর সে প্রশ্ন করলো সূর্য কে বানিয়েছে, চাঁদ কে বানিয়েছে? এভাবে প্রশ্ন করতে করতে সে বলল, আপনারা কি মানেন সবকিছুর স্রষ্টা আছে? সেই নাস্তিকের দল তখন তাকে বলল, আমরা এটা মানব যে সবকিছুরই একজন স্রষ্টা আছে, তবে একটা শর্ত, যে আপনি আপনার মত বদলাতে পারবেন না, আপনি আপনার বক্তব্যটা বদলাতে পারবেন না, আপনার কথাটা আমরা মেনে নেব কিন্তু আপনি আপনার কথাটা বদলাতে পারবেন না যে সবকিছুরই স্রষ্টা আছে। আমার বন্ধু খুশি হলো, খুব খুশি হলো, সে ভাবলো আমি সফল হয়েছি, আমি এই নাস্তিকদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপর সে আবার প্রশ্ন করল, কে সূর্য সৃষ্টি করেছে, কে চাঁদ সৃষ্টি করেছে? সবকিছুর একটা স্রষ্টা আছে, আপনাকে এখন জানতে হবে চূড়ান্ত সৃষ্টিকর্তা কে। আমাকে আমার মা জন্ম দিয়েছেন, তাকে তার মা জন্ম দিয়েছেন, এভাবে প্রথমে কে সৃষ্টি করেছেন? তখন সে বলল, প্রথমে যেসব সৃষ্টি করেছিল সেই মহান ঈশ্বর, আর ভাবল যে সে এদেরকে বোঝাতে পেরেছে। নাস্তিকরা তখন বলল, আমরা ঈশ্বরকে মেনে নিলাম, এখন আমাদের এই প্রশ্নের উত্তর দেন, কে ঈশ্বরকে বানিয়েছে? আমার বন্ধু তখন বড় একটা ধাক্কা খেল, সে উত্তর দিতে পারল না, একেবারে চুপ হয়ে গেল, সে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সে আমার কাছে আসলো, তারপর আমাকে সেই ঘটনাটা পুরোপুরি খুলে বলল। আমি তখন বুঝলাম আমার বন্ধু সেখানে যে পদ্ধতিতে এগিয়েছে, অনেক বিশেষজ্ঞই সেভাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন। বিশেষজ্ঞরা এই যে পদ্ধতিতে বিভিন্ন প্রকার যুক্তি দিয়ে থাকেন সেটার নাম সেলফ অ্যানালাইসিস। সেলফ অ্যানালাইসিস, যদি আমার লেকচারটা খেয়াল করেন, আমি আমার লেকচারে এই কথা কখনোই বলিনি যে সবকিছু স্রষ্টা আছে, কথা কখনোই বলিনি। যদি আমি এই কথা বলতাম তাহলে ট্র্যাপে পড়তাম। সত্যি বলতে এমন ক্ষেত্রে নাস্তিকদের প্রশ্ন করব, সেই নাস্তিকই আমাকে তখন উত্তর দেবে, যে প্রথম কার্যপ্রণালী জানবে সে হচ্ছে স্রষ্টা, উৎপাদনকারী। আমি এই কথাটা বলিনি, সেই বলেছে। যদি অন্য কেউ আমাকে প্রশ্নটা করত, ভাই জাকির, কে প্রথমে কোনো অজানা বস্তুর কার্যপ্রণালী সম্পর্কে বলতে পারবে? আমি তাকে বলবো যে সব কিছুরই যার একটা শুরু আছে, সৃষ্টি হয়েছে, এমন সব কিছু প্রথমে যে এই বস্তুর কার্যপ্রণালী সম্পর্কে বলতে পারবে সে হচ্ছে স্রষ্টা। আমি আমার যুক্তি ব্যবহার করছি, আমি আবার ট্র্যাপে পড়তে চাই না। যদি আমি এই উত্তরটা দেই যে প্রথমে এই সম্পর্কে কে বলতে পারবে, যে প্রথম কোনো একটা বস্তুর মেকানিজম সম্পর্কে বলতে পারবে, যে বস্তুটা সৃষ্ট যার একটা শুরু আছে তিনি হলেন স্রষ্টা, এখন এই যুক্তিটা দিয়েই আপনি প্রমাণ করতে পারেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, তিনি হলেন সৃষ্টিকর্তা। আর বিজ্ঞান আমাদের বলছে সূর্যের একটা শুরু আছে, চাঁদের একটা শুরু আছে, বিশ্বজগতের শুরু আছে, এসবের মেকানিজম কে জানেন? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে, এই প্রশ্নটাকে বলা যায় সেটার মতো। আমার বন্ধু যেমন বলেছিল, সে বলেছিল যে আমার ভাই টম, সে হাসপাতালে ভর্তি হয়েছে আর সেখানে সে একটা সন্তানের জন্ম দিয়েছে, আপনি কি বলতে পারবেন সেই সন্তানটা ছেলে না মেয়ে? আমি একজন ডাক্তার হিসেবে জানি যে একজন পুরুষ কখনোই সন্তান প্রসব করতে পারে না। পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো রকম সন্তান প্রসব করতে পারে না, এটা অযৌক্তিক প্রশ্ন। একইভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার সংজ্ঞা হচ্ছে আল্লাহ কখনোই জন্ম নেননি, আল্লাহর কোনো শুরু নেই। আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে, এটা খুবই একটা হাস্যকর প্রশ্ন। যেমন আমার ভাই টম সন্তান প্রসব করেছে, সেটা কি ছেলে না মেয়ে? আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার নাম মোহাম্মদ আরশাব, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, অনেক পশ্চিমা বিশেষজ্ঞ অভিযোগ করে যে নবী মোহাম্মদ কোরআন লিখেছেন আরবদের সমাজ সংস্কারের জন্য, আর বলেছেন এটা হলো আল্লাহর ওহি যাতে সবাই মানে।
ভাই আপনি প্রশ্ন করলেন, আর আমি আপনার সঙ্গে একমত যে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ তারা বলেছেন যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যে বলেছেন নাউজুবিল্লাহ, আর বলেছেন যে কোরআন আল্লাহর ওহি, যাতে করে সংস্কার করতে পারেন আরবদের। আমি এটা মানি যে পবিত্র কোরআনের কথা আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিপ্রায় শুধু আরবদের সংস্কার করা নয়, পবিত্র কোরআন আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন পুরো মানুষ জাতির সংস্কার করতে, শুধু আরবদের না। যদি আপনি বলেন, আমরা অভিযোগটা ভালো করে দেখি, যদি নবীজি চাইতেন শুধুমাত্র আরবদের উন্নতি, তাহলে কেন একজন লোক অসৎ উপায়ে তাদেরকে সৎ বানাতে চাইবে? চিন্তা করেন, আপনি সবাইকে ভালো মানুষ বানাতে চাইছেন আর আপনিই শুরু করেছেন মিথ্যে কথা দিয়ে। এই কাজগুলো তারাই করতে পারে যারা আসলেই ভণ্ড, যারা টাকার জন্য করে, সবার সামনে বলে পৃথিবীর সংস্কার করতে চায় কিন্তু মনে মনে অন্য ফন্দি আটে। এ কথা আগে প্রমাণ করেছি যে নবীজি টাকার জন্য এসব করেননি। তাহলে যদি চূড়ান্ত লক্ষ্য থাকে সত্যি, মাধ্যমটা সত্যি হতে হবে। পবিত্র কোরআনে সূরা আনামের 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার চাইতে বড় জালিম আর কে আছে যে মিথ্যে রচনা করে আল্লাহ তাআলা সম্পর্কে আর বলে যে আমার উপর ওহী নাজিল হয়েছে, যখন তার উপরে কোনো ওহী নাজিল হয়নি, অথবা বলে আমি সেই রকম ওহী নাজিল করব যেমনটা আল্লাহ নাজিল করেছেন। যদি নবীজি মিথ্যে কথা বলতেন তাহলে নিজের বইতে কখনো লিখতেন না যে মিথ্যে যে বলে সে একজন জালিম, তার জীবনের কোনো এক সময়ে হয়তো এই ব্যাপারটা ফাঁস হয়ে যেত, তাহলে তখন নবীজিকেই বলা হতো একজন জালিম। এরপর কোরআনে সেই জালিমের শাস্তির কথা আছে। পবিত্র কোরআনে সূরা আল হাক্কার 44-47 আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি নবী মোহাম্মদ আমার নামে কিছু লিখে চালানোর চেষ্টা করত, আল্লাহ সুবহানাহু তাআলার নামে, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। আমি তখন তার ডান হাত ধরতাম এবং তার জীবন ধমনী কেটে ফেলতাম। তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না, এমনকি নবীদেরকেও রেহাই দেওয়া হবে না। যদি কোনো নবী কখনো মিথ্যে কথা বলতেন, তিনি যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হতেন, নাউজুবিল্লাহ, তিনি এমনটা কখনোই করেননি। এমনকি যদি কোনো নবীও মিথ্যে বলতেন, কোরআন বলছে তার হৃৎপিণ্ডের ধমনী কেটে ফেলা হবে। যদি নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে বলতেন তাহলে কোনো এক সময় সেটা ধরা পড়ে যেত, তখন তার দেয়া আদেশ অনুযায়ী অন্যরা তাকে মেরে ফেলত। এছাড়াও এমন শাস্তির কথা সূরা শুরার 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহালের 105 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া এমন ঘটনাও আছে যেখানে কোরআন নবীজির ভুল শুধরে দিয়েছে। যদি নবীজি কোরআন লিখতেন সমাজ সংস্কারের জন্য নাউজুবিল্লাহ, তাহলে তিনি নিশ্চয়ই সেগুলোর কথা লিখতেন না, তার নিজের কিছু কাজ যেগুলো আল্লাহ পছন্দ করেননি। উদাহরণস্বরূপ এরকম একটা আয়াত আছে পবিত্র কোরআনের সূরা আবাসায় 80 নম্বর সূরা, বলা হয়েছে যে হে নবী, যখন অন্ধলোক কাছে আসলো, যখন অন্ধলোক কাছে আসলো সে কিছু বলতে চাইল, তুমি কেমন করে জানবে সে হয়তো এভাবে পরিশুদ্ধ হতো বা উপদেশ গ্রহণ করত। এই সূরাটা নাজিল হয় যখন একজন অন্ধলোক যার নাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে আসলো, তিনি যখন আলোচনা করছেন মক্কার পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে, আর নবীজি এজন্য বিরক্তি প্রকাশ করলেন কারণ তিনি অমুসলিম নেতার সাথে কথা বলছেন, তখন কোনো এক অন্ধ মুসলিম বিরক্ত করবে। এখানে নবীজি বাদে অন্য কেউ থাকলে, হোক ভালো বা খারাপ, কেউ কোনো অভিযোগ করত না, কিন্তু আমাদের নবীজি তার চরিত্র ছিল খুবই মহান, খুবই উন্নত ছিল, তার হৃদয় সব সময় গরিব দুঃখীদের জন্য কাঁদত, তার জন্য একটা ওহী নাজিল হলো। এরপর যখনই নবীজির সাথে সেই লোকের দেখা হতো, নবীজি তাকে ধন্যবাদ দিতেন যে আপনার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে মনে করেছেন। এভাবে অনেক জায়গায় নবীজিকে শুধরে দেওয়া হয়েছে। যেমন সুরা তাহরিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুরা নাহলের 126 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুরা আনফালের 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুরা তাওবার 84 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায়। যদি নবীজি পবিত্র কোরআন লিখতেন সংস্কারের জন্য, তাহলে তিনি কোরআনে এইসব কথা লিখতেন না। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম ভাই, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আপনি কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বললেন, কোরআনে গণিত শাস্ত্রের উপরে কি কিছু আছে, একটু বিস্তারিত বলেন।
বোন আপনি প্রশ্ন করলেন, কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বলেছি, গণিত শাস্ত্রের উপরে কোনো কিছু কোরআনে কি বলা হয়েছে, অথবা কোরআন কি গণিত শাস্ত্র নিয়ে কোনো কথা বলেছে? পবিত্র কোরআনে গণিত শাস্ত্রের উপরে অনেক কিছু আছে। এরকম একটা গণিত শাস্ত্রের নিয়ম যার উপর ভিত্তি করে গণিত শাস্ত্র দাঁড়িয়ে আছে, সেটা ল অব অ্যারিস্টটল, দ্য এক্সক্লুডেড মিডল। বলা হচ্ছে প্রত্যেকটা প্রস্তাব, প্রত্যেকটা বক্তব্য সত্যি বা মিথ্যে হতে পারে, অনেকদিন পর্যন্ত সবাই এটা মেনে চলেছে। 100 বছর আগে একজন লোক এমন প্রশ্ন করলো, সবাইকে জিজ্ঞেস করলো, যদি প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা প্রস্তাব সত্যি বা মিথ্যে হতে পারে, এটাও তো একটা বক্তব্য, এটাও তো মিথ্যে হতে পারে, এটা মিথ্যে হলে কি হবে? পুরো গণিত শাস্ত্র তখন ভেঙে পড়তে লাগলো। বিশেষজ্ঞরা সবাই আলোচনায় বসলেন, তারপর তারা একটা নতুন মন্তব্য করলেন, নতুন থিওরি, যে যখন কেউ একটা শব্দ ব্যবহার করে, সেটা হতে পারে ব্যবহার করছে, শব্দটাকে ব্যবহার করা হচ্ছে অর্থটা বোঝানোর জন্য, শব্দটা নয়, কিন্তু শব্দটা যখন উল্লেখ করছেন তখন শব্দটাকেই বোঝাচ্ছেন, অর্থটা নয়। আপনাদের একটা উদাহরণ দেই, ধরেন আমি বললাম যে আকবর, আকবর খুবই ছোট, আমার কথাটা ঠিক আছে, সে একটা ছোট ছেলে, তার নাম আকবর, সমস্যা নেই। কিন্তু যে লোক আরবি জানে সে তখন প্রতিবাদ করবে, আকবর তো ছোট না, আকবর মানে মহান। এখানে শব্দটা উল্লেখ করেছি, শব্দটা ব্যবহার করিনি। আমি আরেকটা উদাহরণ দেই, ধরেন আমি বললাম 3 সবসময় 4-এর আগে আসবে, কেউ এটার প্রতিবাদ করবে না, 3 সবসময় 4-এর আগে আসবে। কিন্তু একজন সে আমাকে বলল, না, ডিকশনারিতে 3 আসবে 4-এর পরে, কারণ বর্ণমালায় চ আগে আসে। সে তখন বলবে, সে আমার কথাটা 3 আসে 4-এর আগে, সেটা ভুল, ডিকশনারিতে 3 আসবে 4-এর পরে, কারণ বর্ণমালায় চ আগে। আমি যখন বলেছি 3 আসে 4-এর আগে, আমি এখানে অর্থটা বোঝাচ্ছি, আমি শব্দটার কথা বলছি না। তখন সেই লোক প্রতিবাদ জানালো, সে এখানে শব্দটার কথা বলছে, অর্থটা বোঝাচ্ছে না। তাহলে একটা শব্দ যখন ব্যবহার করি, সেটা দুইভাবে করা যায়, হয় অর্থ দিয়ে বা শব্দ দিয়ে। আমার লেকচারে কোরআনের একটি আয়াত বলেছিলাম, সুরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যে তবে কি তারা কোরআন সম্পর্ক অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। অর্থ একেবারে পুরোপুরি পরিষ্কার, কেউ কোরআনের একটা অসঙ্গতিও বের করতে পারেনি, তাই কোরআন ঈশ্বরের বাণী। কিন্তু কেউ হয়তো এভাবে বলতে পারে, আমি অসঙ্গতি বের করব কোথায়? সূরা নিসা 82 নম্বর আয়াতটা বের করেন, অসঙ্গতি শব্দটা সেখানে আছে, পবিত্র কোরআনে ইখতিলাফ শব্দটা আছে, কোরআন ভুল প্রমাণিত হবে? পবিত্র কোরআনে ইখতিলাফ শব্দটা আছে, যদি কেউ এমন বলে আমি বলবো, দাঁড়ান পুরো আয়াতটা পড়ে দেখেন, তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। আরবি শব্দটা ইখতিলাফুন কাসিরা, অসঙ্গতি শব্দটা ইখতিলাফ, শব্দটা কোরআনে মাত্র একবারই আছে। তাই উল্লেখ করার দিক থেকেও পবিত্র কোরআন ঠিক আছে, এই ইখতিলাফ শব্দটা মাত্র একবার বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে ইখতিলাফুন কাসিরা, অনেক অসঙ্গতি, তাহলে ঠিক আছে। আরেকজন লোক হয়তো এসে বলবে, ঠিক আছে মানলাম, ইখতিলাফুন একবার বলা হয়েছে, কিন্তু কোরআন বলছে তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে অনেক অসঙ্গতি থাকতো। অনেক অসঙ্গতি শব্দটা তো কোরআনে আছে, ইখতিলাফুন কাসিরা শব্দটা তো আছে, তাহলে কোরআন আল্লাহর বাণী না? হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি পরে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাবো, এটা বোঝা একটু কঠিন। উল্টোটা সবসময় সত্যি হয় না, কোরআন বলছে তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো সেখানে অনেক অসঙ্গতি থাকতো। কোরআনে কথা বলছে না যে কোরআনে যদি অনেক অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয়। কোরআনে যদি এটা বলা থাকতো যে এখানে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয়, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। আল্লাহ তাআলা বুঝে শুনেই শব্দ নির্বাচন করেছেন, কারণ ভাইস ভার্সা মানে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। আমি আরেকটা উদাহরণ দেই, ধরেন আমি যদি বলি বোম্বে শহরে যেসব মানুষ বোম্বেতে থাকে, বোম্বে শহরে বাস করে, তারা সবাই ইন্ডিয়ান, ধরেন কথাটা সত্যি, কিন্তু এর উল্টোটা সত্যি নাও হতে পারে, সব ইন্ডিয়ান বোম্বে শহরে থাকে না, থাকতে পারে নাও থাকতে পারে, তাহলে কথাটা হচ্ছে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। তাই কোরআন যখন বলে তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ পাঠাতো সেখানে অসঙ্গতি থাকতো, যদি অসঙ্গতি থাকে আল্লাহর বাণী হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু কোরআনে কোনো অসঙ্গতি পাবেন না। আরেকটা উদাহরণ দেই, সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের মুমিনরা সালাতে বিনীত হয়। এখন এমন হয়তো কেউ বলতে পারে আমি এমন মুসলিম চিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে চুরি করে, মানুষ ঠকায়, প্রত্যেক সম্প্রদায়ের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে, কোরআন তো ভুল বলেছে, কোরআন বলেছে মুমিনরা সালাতে বিনীত হয়। আমি বলি দাঁড়ান, কোরআনের কথাগুলো একটু ভালো করে শোনেন, কোরআন বলছে সত্যিকারের বিশ্বাসীরা সালাতে বিনীত হয়, কোরআন এই কথা বলছে না, সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন। কোরআন কি এই কথা বলছে সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন? কোরআন তাহলে ভুল প্রমাণিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ গণিতবিদ, তিনি জানেন কিছু লোক কোরআনের ভুল বের করার চেষ্টা করবে, তিনি শব্দগুলো নির্বাচন করেছেন। আপনাদের আরেকটা উদাহরণ দেই, পবিত্র কোরআনে সূরা ইমরানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম আলাইহিসসালাম দৃষ্টান্তের সমান, তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, বলেছিলেন হও আর হয়ে গেল, অর্থের দিক থেকে কারো কোনো আপত্তি নেই, ঈসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম দুজনের সৃষ্টি হয়েছেন মাটি থেকে, অর্থের দিক থেকে একেবারে পরিষ্কার। তবে যদি কোরআনের শব্দগুলো গুনে দেখেন, এই নামটা ঈসা আলাইহিসসালাম বা ঈসা মসিহ অথবা যীশু খ্রিস্ট, এই নামটা পবিত্র কোরআনে মোট 25 বার আছে। আর যদি দেখেন আদম আলাইহিসসালাম, এই নামটাও 25 বার বলা হয়েছে। তাহলে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক আছে। এমন আরো দৃষ্টান্ত আছে, দেখবেন সূরা আরাফের 176 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা কুকুরের মতো। কোরআনে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে এটা বলা হয়েছে 5 বার। কুকুরের আরবি শব্দটা হচ্ছে কালব, এটাও বলা হয়েছে 5 বার। এখানে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক। এরপর সূরা ফাতিরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অন্ধকার সেটা আলোর মতো নয়, অন্ধকারের আরবি হলো জুলমাত, এটার উল্লেখ কোরআনে আছে মোট 23 বার। আর আল শব্দটার আরবি হলো নূর, এটার উল্লেখ কোরআনে আছে মোট 24 বার। তাহলে এখানে অর্থটা ঠিক আছে, উল্লেখ করার দিক থেকেও সঠিক যে অন্ধকার সেটা আলোর মতো নয়, 23 সেটা 24-এর মতো নয়। তাহলে কোরআন যখন বলছে এটা এরকম, সেখানে অর্থটা ঠিক আছে, উল্লেখের দিক থেকেও সঠিক। আবার কোরআন বলছে এটা এরকম নয়, অর্থ ঠিক থাকার পাশাপাশি উল্লেখ করার দিক থেকেও সেটা সঠিক। এটা ছাড়াও কোরআন এত নিখুঁতভাবে লেখা হয়েছে যে এমনকি একটা কম্পিউটারের পক্ষেও কোরআন লেখা সম্ভব নয়। আগে যেটা বলেছিলাম সূরা ইমরানের 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈসার দৃষ্টান্ত, ঈসা আলাইহিসসালামের দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিসসালামের দৃষ্টান্তের সমান, তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, হও আর হয়ে গেল, এদের প্রত্যেকের নাম 25 বার বলা হয়েছে। এছাড়াও যদি 1 নম্বর সূরা সূরা ফাতিহা থেকে গুনে যান, 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর সূরা ইমরানের 59 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিসসালামের নাম বলা হয়েছে 17 বার। এমনকি ঈসা আলাইহিসসালাম প্রথম সুরার প্রথম আয়াত থেকে সূরা ইমরানের 59 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে 17 বার। আর এখন কেউ চাইলেও কোরআনের সাজানোটা বদলাতে পারবেন না। গণিতশাস্ত্র নিয়ে এমন আরো অনেক কিছু আছে, কিন্তু এটা প্রশ্নোত্তর পর্ব, তাই এর চেয়ে বেশি বলতে পারবো না।
আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াজ কবির, আমি পেশায় একজন মিউনিসিপ্যাল কন্ট্রাক্টর। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আল্লাহর 99টা সুন্দর নাম আছে, তার মধ্যে একটা হলো রাজিক। রাজিক মানে অন্নদাতা। আমার মনে প্রায় একটা প্রশ্ন আসে যে তাহলে কেন মানুষজন ইথিওপিয়া আর সোমালিয়ায় না খেয়ে মারা যাচ্ছে, এটাই আমার প্রশ্ন।
ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহর একটা নাম 99টা নামের মধ্যে যেগুলো পবিত্র কোরআনে আছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা হচ্ছে রাজিক, তাহলে ইথিওপিয়ার মানুষ কেন না খেয়ে মারা যাচ্ছে? প্রথমে আপনাকে মনে করিয়ে দেই যে কোরআনে আল্লাহর নাম 99টা চেয়ে তো বেশি আছে। যদিও আমি জানি লোকে বলে 99টাই হচ্ছে আল্লাহর নাম, আমিও বলে থাকি, তবে আল্লাহ তাআলার 99টারও বেশি নাম রয়েছে। তবে মানুষ সুবিধার জন্য 99টা নাম বেছে নেয়। কেউ হয়তো বিশেষ কিছু নাম বেছে নিল, অন্য কেউ হয়তো অন্য যে নাম সেগুলো বেছে নেবে যখন তারা বই লেখে। তবে কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলার 99টারও বেশি নাম রয়েছে। আর এটাও মানছি যে সেই নামগুলোর একটা হচ্ছে রাজিক, অর্থ যিনি আমাদের খাবার দেন। এখন ভাই আপনি প্রশ্ন করলেন, তাহলে ইথিওপিয়ায় মানুষ কেন না খেয়ে মারা যাবে, শিশুরা কেন অনাহারে মারা যাবে, কেন প্রাপ্তবয়স্ক লোকজন অনাহারে মারা যাবে? পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা রক্ষাকারী, তিনি সবাইকে রক্ষা করেন। তবে একই সাথে কোরআন বলছে যে আমি মানুষকে পরীক্ষা করি সম্পদের অভাব দিয়ে, বিভিন্ন রকম বিপর্যয় দিয়ে, যেমন দুর্ভিক্ষ, তিনি আমাদের বন্যা দিয়ে পরীক্ষা করেন, এটা দেখার জন্য যে সত্যিকারের বিশ্বাসী কে। আল্লাহ সবাইকে সব কিছু দিতে পারেন, কিন্তু তিনি পরীক্ষা করেন, তোমাকে যদি একটু খাবারের কষ্ট দেই এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে, তোমাকে যদি দারিদ্রের মধ্যে রাখি এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে, আল্লাহ পরীক্ষা করেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এই পৃথিবীর জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা, এই পৃথিবীর জীবন পরকালের জন্য একটা পরীক্ষা, তাই এক একজনের জন্য এক এক রকম পরীক্ষা, সবার পরীক্ষা সেটা একরকম হবে না। আপনি আমি ভাগ্যবান, আমরা খাবার পাচ্ছি, তবে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন অন্যদিক থেকে। আল্লাহ আপনাকে সম্পদ দেবেন আর দেখবেন আপনি আল্লাহর পথে খরচ করছেন কিনা। সবাইকে একইভাবে না, কাউকে খাবার দিয়ে পরীক্ষা করছেন, কাউকে সম্পদ দিয়ে, কাউকে তাদের সন্তান দিয়ে, কাউকে স্বামী স্ত্রী দিয়ে, আলাদা আলাদাভাবে। পরীক্ষা দিতে বসে বলতে পারবেন না যে এখানে সবাইকে একই রকম প্রশ্ন দিতে হবে। তবে এখানে পরীক্ষাটা যাই হোক, বিচারটা সঠিক হতে হবে। কোরআন বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন কর্মফল দিবসের মালিক, তিনি আপনাকে যে পরীক্ষাটা দেবেন সেটা দিয়েই তিনি বিচার করবেন। ধরেন দৌড়ের একটা প্রতিযোগিতা, সেখানে একজন লোক খোঁড়া, তার পা নেই, সেটা যদি 100 মিটার দৌড় হয় তাকে 50 মিটার সামনে রাখেন, আর যে লোকের দুটো পা আছে সে প্রথম থেকেই শুরু করবে, তাহলে দুজনেই সমান সুযোগ পেল। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে পরীক্ষাটা দেবেন সেই অনুযায়ী তিনি আপনার বিচার করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম, আমার নাম কাশ্মীরা নাজদা, আমি ইসলাম গ্রহণ করেছি, এছাড়াও আমি ফাইন্যান্সের স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আপনি আপনার লেকচারে বললেন যে কোরআনে কোনো অসঙ্গতি নেই, ঠিক আছে, কিন্তু পবিত্র কোরআনে একটা আয়াত আছে, আমি রেফারেন্সটা ঠিক জানি না, তবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তিনি কিছু মানুষের হৃদয় মোহর করে দিয়েছেন, কিন্তু আমরা সবাই জানি যে মানুষের চিন্তা করে ব্রেন আর কোরআন বলেছে মন, এটা একটু পরিষ্কার করবেন।
বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমিও আপনাকে 3 বার অভিনন্দন জানাই ইসলাম গ্রহণ করার জন্য। আপনি বললেন যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমিও তার সঙ্গে একমত যে আল্লাহ হৃদয় বন্ধ করে দেন, মোহর লাগিয়ে দেন তার হৃদয়ে, আর এতে করে সে লোকগুলো কাছে আসে না, সত্যের কাছে আসে না, তাদের হৃদয়ে মোহর দেয়। বোন এখানে প্রশ্ন করলেন যে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানি যে ব্রেন দিয়ে আমরা সব চিন্তা ভাবনা করি, হৃদয় ভাবে না। আগেকার মানুষ ভাবত যে হৃদয় চিন্তা করে, তাহলে তো কোরআনে ভুল বলা হয়েছে। যদি খেয়াল করেন, আমার লেকচারের শুরুতে আমি কোরআনে আরেকটা আয়াত বলেছিলাম, 3 নম্বর আয়াত সূরা তাহার 25-28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রাব্বিশরাহলি সাদরি, সাদরি হে আমার প্রভু আমার বক্ষ প্রশস্ত করে দাও, রাব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার বক্ষ প্রশস্ত করে দাও আর তুমি আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে। এই শব্দটি সেখানে আছে সাদর, হৃদয়। আল্লাহ কেন আমার হৃদয় বাড়িয়ে দেবেন? আরবি শব্দ সাদর, এটার দুটো অর্থ আছে, একটা হলো হৃদয় আর অন্যটা হলো কেন্দ্র। যদি আপনারা করাচি যান, দেখবেন অমুক জিনিসের সাদর, তমুক জিনিসের সাদর, অমুক জিনিসের কেন্দ্র। তাহলে আরবি সাদর শব্দটার একটা অর্থ হৃদয় আর একটা অর্থ কেন্দ্র। তাহলে এখানে কোরআন বলছে আমি তাদের কেন্দ্র মোহর করে দিয়েছি, ব্রেন। আমি আল্লাহ তাআলাকে বলছি রাব্বিশরাহলি সাদরি, হে আমার প্রভু আমার কেন্দ্র প্রশস্ত করো, আমার বুদ্ধি, আর শ্রোতাদের সাথে আমার যে ব্যবধান সেটা কমিয়ে দাও। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ। ডাক্তার জাকির, এটা কি অসঙ্গত নয় যে কোরআন ইবলিসকে এক জায়গায় বলছে ফেরেস্তা, আরেক জায়গায় বলছে জিন?
ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনের এই কথাটা কি অসঙ্গত নয়, যখন কোরআন বলছে অনেক জায়গায় বলছে যে ইবলিস হচ্ছে ফেরেস্তা আর আরেকটা জায়গায় বলছে সে হচ্ছে জিন। আদম আলাইসাল্লাম আর ইবলিস, এদের বিভিন্ন ঘটনা কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে, সূরা আরাফে উল্লেখ করা হয়েছে, সূরা হিজাবে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরায় উল্লেখ করা হয়েছে, সূরা কাহাফে উল্লেখ করা হয়েছে, সূরা তাহায় উল্লেখ করা হয়েছে, সূরা সাদে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায়। আর এই সবগুলো জায়গায় আমি একমত যে কোরআন বলছে আল্লাহ ফেরেশতাদের বললেন আদমকে সেজদা করতে, সবাই সেজদা করলো, শুধু ইবলিস করলো না। এ হলো ইংলিশ অনুবাদ, আল্লাহ ফেরেশতাদের বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, শুধু ইবলিস করলো না। কিন্তু কোরআনের একটা আয়াতে ভাই রেফারেন্সটা বলেননি, তিনি তখন সূরা কাফের 50 নম্বর আয়াতের কথা বলছিলেন। সেখানে আছে আমি ফেরেশতাদের সেজদা করতে বললাম, সবাই সেজদা করলো শুধু ইবলিস বাদে। ইবলিস ছিল জিনদের একজন। যদি ভালো করে দেখেন কোরআনে এক জায়গায় বলছে ইবলিস একজন ফেরেশতা, আরেক জায়গায় বলছে ইবলিস একজন জিন, এটা কি অসঙ্গতি নয়? এটা হচ্ছে একটা ইংলিশ অনুবাদ, পবিত্র কোরআনের অনুবাদ, কিন্তু কোরআন নাজিল হয়েছিল আরবিতে। আর আরবি ভাষায় ব্যাকরণের একটা নিয়ম, সেটাকে বলা হয় তাগলিব। এই তাগলিবের নিয়ম অনুযায়ী যদি সংখ্যাগুরুকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তখন সংখ্যালঘুকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আমি একটা উদাহরণ দেই, ধরেন কোনো ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 99 জনই হলো ছেলে আর একজন মেয়ে। যদি আমি আরবিতে বলি ছেলেরা সবাই উঠে দাঁড়াও, তাহলে সেই মেয়েটাও উঠে দাঁড়াবে, কারণ সে তাগলিবের নিয়মটা জানে। কিন্তু যদি আমি বাংলায় বলি ছেলেরা সবাই উঠে দাঁড়াও, তাহলে 99 জন ছেলেই উঠে দাঁড়াবে, মেয়েটা উঠে দাঁড়াবে না। তাহলে কোরআন নাজিল হয়েছিল আরবিতে, আর কোরআন বলছে আল্লাহ ফেরেশতাদের সেজদা করতে বললেন, সবাই সেজদা করলো শুধু ইবলিস বাদে। বলা হচ্ছে যেখানে যারা ছিল তাদের বেশিরভাগই হচ্ছে ফেরেশতা। ইবলিস ফেরেশতা হতে পারে, ফেরেশতা নাও হতে পারে। তবে সূরা কাহাফের 50 নম্বর আয়াত বলছে যে ইবলিস একজন জিন, তাহলে পবিত্র কোরআনের সূরা কাহাফের 50 নম্বর আয়াত বলছে সে একজন জিন, আর অন্যান্য আয়াত বলছে হতে পারে, সে ফেরেশতা হতে পারে নাও হতে পারে। আমরা এখানে সূরা কাহাফের 50 নম্বর আয়াতের কথাটাই মেনে নেব, এটা কোনো অসঙ্গতি নয়। এখানে আরবি ব্যাকরণের তাগলিবের নিয়ম মানা হয়েছে। আর এছাড়াও ফেরেশতাদের নিজস্ব ইচ্ছা বলে কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তারা সেটাই পালন করে থাকে। জিনদের নিজস্ব ইচ্ছা আছে, তাহলে এটাও একটা প্রমাণ যে ইবলিস হচ্ছে একজন জিন। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম, আমরা মানি যে আল্লাহ অতি প্রাকৃতিক, তিনি সব কিছুই করতে পারেন। আমার এক অমুসলিম বন্ধু একটা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা কেন মানুষের রূপ ধারণ করেন না, এটা কি ব্যাখ্যা করবেন?
বোন, আপনি বললেন যে আল্লাহ হলেন অতি প্রাকৃতিক, তিনি সব কিছুই করতে পারেন। তারপর তার বন্ধু বলেছেন যে আল্লাহ কেন তাহলে মানুষের রূপ নেন না। অনেক মানুষই আল্লাহকে বিশ্বাস করে আর বলে যে আল্লাহ অতি প্রাকৃতিক। এখানে যারা আছেন, যারা আল্লাহকে মানেন, তারা এটাও মানেন যে আল্লাহ হলেন অতি প্রাকৃতিক। এখানে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন আল্লাহকে বিশ্বাস করেন অথচ বলেন তিনি অতি প্রাকৃতিক নন? সবাই এখানে যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা মানেন যে আল্লাহ অতি প্রাকৃতিক। অতি প্রাকৃতিক মানে একটা প্রকৃতি আছে আর আল্লাহ সেটার বাইরে। সত্যি বলতে পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ অতি প্রাকৃতিক নন, ঈশ্বর অতি প্রাকৃতিক নন। পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকৃতি সৃষ্টি করেছেন। এটা কখনোই হবে না যে প্রকৃতি একটা কথা বলছে আর আল্লাহ তার উল্টোটা বলছেন। আল্লাহ প্রকৃতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন ফিতরা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রকৃতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম যেটা পবিত্র কোরআনে আছে সেটা ফাতির, আর এটা হচ্ছে পবিত্র কোরআনের 35 নম্বর সূরা। ফাতির এটা এসেছে আরবি শব্দ ফিতরা থেকে, মানে অন্তর্নিহিত প্রকৃতি। ফাতির মানে যিনি সৃষ্টি করেছেন প্রকৃতির একেবারে মৌলিক উপাদানগুলি। এরপরে আল্লাহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন, সেজন্য আমরা যখন রমজান মাসের রোজা ভাঙি আমরা বলি ইফতার। ইফতার মানে ভাঙা। একইভাবে ফাতির শব্দটার অর্থ সৃষ্টিকর্তা অথবা যিনি কিছু তৈরি করেছেন। পবিত্র কোরআন আমাদের বলছে তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনগুলো দেখো না আর সেগুলো বিবেচনা করো না? চাঁদ আর সূর্যকে দেখো, তারা প্রকৃতির নিয়ম মেনে চলছে, তারা কখনো দিক পরিবর্তন করবে না, তারা সবাই প্রাকৃতিক। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও প্রাকৃতিক। পবিত্র কোরআনে সূরা আহজাবের 62 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালান তাজিদ অর্থাৎ রীতিনীতি, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহ তাবদিলা, অর্থাৎ তোমরা কখনোই আল্লাহ তাআলার রীতিতে পরিবর্তন পাবে না। এটা সূরা আহজাবের 62 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এই একই ধরনের কথা আছে পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা যেসব নিয়ম তৈরি করে দিয়েছেন সেই নিয়মের মধ্যে তোমরা কখনোই কোন রকম পরিবর্তন দেখতে পাবে না। এটা একটা আদর্শ ধর্ম, তবে বেশিরভাগ মানুষই সেটা বুঝবে না। পবিত্র কোরআনের সূরা রুমের 30 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। আজকের বিজ্ঞান আমাদের বলে, আজকের আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে কেউ সৃষ্টি না করলে এই বিশ্বজগৎটাই হতো না। কোন রকম সাক্ষী ছাড়া বিশ্বজগৎ সেটা মূল্যহীন। বিজ্ঞানীরা তখন প্রশ্ন করেছিল যে কে প্রথম সাক্ষীটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আশ-শাহিদ, সাক্ষী। কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন প্রথম সাক্ষী। তাহলে আল্লাহ অতি প্রাকৃতিক নন, আল্লাহ হলেন প্রাকৃতিক। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেই যে আল্লাহ সব কিছু করতে পারেন। আমি সাধারণত এই প্রশ্নটা সব মানুষের কাছে করে থাকি যাতে করে তারা আল্লাহ তাআলা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। আমি তাদের প্রশ্ন করি যে আল্লাহ কি সব কিছু সৃষ্টি করতে পারেন? বেশিরভাগ মানুষই বলবে হ্যাঁ। আল্লাহ কি যে কোনো জিনিস ধ্বংস করতে পারেন? সবাই উত্তরে বলবে হ্যাঁ। আমি আরেকটা প্রশ্ন করি, আল্লাহ কি এমন কিছু বানাতে পারেন যেটা নিজে ধ্বংস করতে পারবেন না? তখন ফাঁদে পড়ে যায়। যদি তারা বলে হ্যাঁ, যে আল্লাহ এমন কিছু বানাতে পারেন যেটা তিনিও ধ্বংস করতে পারেন না, তাহলে সেটা দ্বিতীয় উত্তরটার বিরুদ্ধে যাচ্ছে যে আল্লাহ যে কোনো কিছু ধ্বংস করতে পারেন। যদি তারা না বলে আল্লাহ এমন কিছু বানাতে পারেন না যেটা তিনি ধ্বংস করতে পারেন, তাহলে সেটা তাদের প্রথম উত্তরের বিরুদ্ধে যাচ্ছে যে আল্লাহ সব কিছু বানাতে পারেন। এখানে তারা যুক্তি ব্যবহার করছে না, ফাঁদে পড়ে যায়। আল্লাহ লম্বা করে খাটো কোনো মানুষ বানাতে পারবেন না। তিনি লম্বা মানুষকে খাটো করতে পারেন, কিন্তু তখন সে আর লম্বা থাকবে না। তিনি তিনি লম্বা মানুষকে যদি খাটো বানান সে আর লম্বা থাকবে না, খাটো মানুষকে লম্বা বানালে সে আর খাটো থাকবে না। কিন্তু লম্বা করে খাটো মানুষ হয় না, মাঝারি আকারের মানুষ আছে, লম্বাও না খাটো না। কিন্তু আল্লাহ লম্বা করে খাটো মানুষ বানাতে পারবেন না। একইভাবে আল্লাহ তাআলা পাতলা করে মোটা মানুষ বানাতে পারবেন না। আমি এমন হাজারটা কাজের কথা বলতে পারি যেগুলো আল্লাহ করতে পারবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন না, যখনই তিনি মিথ্যে কথা বলবেন তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ অবিচার করতে পারেন না, যখনই তিনি অবিচার করেন তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ নিষ্ঠুর হতে পারেন না, তিনি ভুলে যেতে পারেন না, এমন আরো অনেক কিছু। আল্লাহ তাআলা আমাকে তার এলাকার বাইরে পাঠাতে পারেন না। এই পুরো বিশ্বজগতেই হলো তার নিজস্ব এলাকা। আমাকে মেরে ফেলতে পারেন, আমাকে সরিয়ে দিতে পারেন, আমাকে উধাও করতে পারেন, কিন্তু তার এলাকার বাইরে পাঠাতে পারবেন না। পুরো বিশ্বজগতে তো তার, আমাকে কোথায় পাঠাবেন? আমাকে মেরে ফেলতে পারেন, আমাকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, কিন্তু আমাকে তার এলাকার বাইরে পাঠাতে পারবেন না। পবিত্র কোরআনে কোথায় কথা বলা নেই যে আল্লাহ সবকিছু করতে পারেন? সত্যি বলতে কোরআন বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করেন। আপনার প্রশ্নের উত্তরে কোরআন বলছে আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন অনেক জায়গায় আছে। সূরা বাকারার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা ইমরানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহলের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। এই দুটো কথায় অনেক পার্থক্য, যে আল্লাহ সবকিছু করতে পারেন আর আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। পবিত্র কোরআনে সূরা বুরুজের 15 ও 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ যা ইচ্ছে করেন ঠিক তাই করেন, তিনি যা ইচ্ছে করেন তাই করতে পারেন। তবে আল্লাহ শুধু আল্লাহর কাজই করেন, তিনি অসঙ্গত কিছু করেন না। এবার আপনার শেষ প্রশ্ন, আল্লাহ কেন মানুষের রূপ নেন না? আপনার অমুসলিম বন্ধু বলেছেন এই ব্যাপারটা যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসছে, এটাকে বলা হয় অ্যান্থ্রোপোমরফিজম, যে মহান ঈশ্বর মানুষের রূপ নেন। এটার পক্ষে একটা সুন্দর যুক্তিও আছে যে মহান ঈশ্বর মানুষকে যাতে ঠিকভাবে নির্দেশ দিতে পারেন, মানুষ ব্যথা পেলে তার কেমন লাগে এটা জানার জন্য তিনি মানুষের রূপ নেন, যাতে তিনি মানুষকে বলতে পারেন যে ব্যথা পেলে তখন কেমন লাগে, সুখী হলে তখন কেমন লাগে, মানুষ দুঃখ পেলে কেমন লাগে, যাতে করে তিনি মানুষকে নির্দেশ দিতে পারেন। সেজন্য মহান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন, আর এই থিওরিকে বলা হয় অ্যান্থ্রোপোমরফিজম। তবে যদি ভালো করে দেখেন এই যুক্তিটা আসলে ধোপে টিকবে না। মনে করেন আমি বানালাম, আবিষ্কার করলাম একটা টেপ রেকর্ডার, ধরুন বানালাম টেলিভিশন। এখন টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানতে আমাকে টেপ রেকর্ডার হতে হবে না, টেলিভিশনের ভালো খারাপ বুঝতে আমাকে টেলিভিশন হওয়ার কোনো দরকার নেই। আমি একটা ম্যানুয়াল লিখব যে ক্যাসেট চালাতে গেলে ক্যাসেটটা ভেতরে ঢোকান, প্লে বাটনে চাপ দেন, ক্যাসেটটা চালু হয়ে যাবে, স্টপে চাপ দেন বন্ধ হবে, FF বাটন ফাস্ট ফরওয়ার্ড করবে। আমি একটা ম্যানুয়াল লিখে দেব। একইভাবে আল্লাহকে মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই মানুষের ভালো আর খারাপ জানার জন্য। মানুষের মধ্যেই তিনি একজনকে মনোনীত করেন এই নির্দেশ দেওয়ার জন্য, এই ম্যানুয়াল দেওয়ার জন্য। সেই ম্যানুয়ালটা কি? এই কোরআন। এটা হচ্ছে সেই ম্যানুয়াল, মানুষ জাতির নির্দেশ কি করা উচিত আর কি করা উচিত না সেটা কোরআনই বলছে। আল্লাহকে মানুষ হওয়ার প্রয়োজন নেই। কেন? আপনি বললেন আল্লাহ কি মানুষের রূপ নেন না? হ্যাঁ নিতে পারেন, কিন্তু যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ তাআলা থাকবেন না, কারণ আল্লাহ তাআলা হলেন অমর আর মানুষ মরণশীল। মানুষ একই সাথে অমর আর মরণশীল হতে পারে না, অনেকটা লম্বা খাটো মানুষের মতো। মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, মানুষের চাহিদা আছে, যেমন তার খাবার লাগে তাকে খেতে হয়। পবিত্র কোরআনে সূরা আনামে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলো আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব? যিনি আসমান ও জমিনের স্রষ্টা তিনি সবাইকে খাওয়ান, কিন্তু কখনো নিজের খাবার প্রয়োজন হয় না। মানুষকে খাওয়া দাওয়া করতে হয়, আল্লাহর খাওয়া দরকার হয় না? মানুষকে ঘুমাতে হয়। পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আয়াতুল কুরসি, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না, আল্লাহর ঘুমের দরকার হয় না। এখন তিনি যদি মানুষ হন, মানুষকে ঘুমোতে হয়, মানুষকে বিশ্রাম নিতে হয়, মানুষকে খাবার খেতে হয়, এখন আল্লাহ কিভাবে মানুষ হয়ে একই সাথে অমর আর মরণশীল হবেন? এটা অযৌক্তিক। যদি আপনি বলেন যে আল্লাহ মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন, তাহলে নাস্তিকদের আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। যখনই বলছেন আল্লাহ অতি প্রাকৃতিক, তিনি সবকিছু করতে পারেন, এখানেও আপনি নাস্তিকদের আরেকটা সুযোগ দিচ্ছেন। আল্লাহ অতি প্রাকৃতিক নন, তিনি সবকিছু করতে পারেন না, আল্লাহ মানুষের রূপ নেন না, আল্লাহ হলেন প্রাকৃতিক, আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি যেটা ইচ্ছে করেন ঠিক সেটাই করেন, আর তিনি মানুষের রূপ নেন না।
আমার নাম অস্টিন ফিলিপস। আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে, তবে হাতে সময় কম, তাই আমি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটাই করছি। আমার সেই প্রশ্নটা হলো এইরকম, যে ইসলামে যীশুখ্রিস্ট সম্পর্কে বলা হয়েছে, ইসলাম মানে যে যীশুখ্রিস্ট নবী, এটা মানে না যে তিনি ক্রুসিফাইড হয়েছিলেন আর তার মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন, কিন্তু এটা মানে ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন, যীশুকে ঈশ্বর তুলে নিয়েছেন। অনেকটা এরকমের এটা বলে না যে মোহাম্মদকে ঈশ্বর তুলে নিয়েছেন, বোধ হয় আমার কথা ঠিক। অনেকেই আমাকে বলেছে মোহাম্মদকে ঈশ্বর তুলে নেননি কিন্তু যীশুকে তুলে নিয়েছেন। আমার এক মুসলিম বন্ধু আমাকে বলেছে যে ইসলাম মানে যীশু কুমারীর গর্ভে জন্মেছিল আর পবিত্র আত্মা তার জন্মের কথা বলেছিল, তিনি প্রকৃতভাবে জন্মাননি। এখন এতে প্রমাণ হয় যে যীশুখ্রিস্ট যদি ঈশ্বর নাও হন, অন্ততপক্ষে মোহাম্মদের চাইতে বড়। এখন এটা আপনারা কেন মানেন না? আপনারা মোহাম্মদের কথাগুলো মানেন, আপনারা যীশুখ্রিস্টের কথা মানেন না কেন, যেগুলো বাইবেলে বলা হয়েছে?
ভাই, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো সাধারণত করে থাকেন মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা। জানি না আপনি মিশনারি কিনা, আপনি বেশ কয়েকটা উদাহরণ দিলেন যে ইসলাম ধর্মে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে, আর বললেন যে কোরআন বলছে যীশুখ্রিস্ট মৃত থেকে জীবিত হয়েছিলেন, নবী মোহাম্মদ মৃত থেকে জীবিত হননি। যীশুখ্রিস্ট জন্মেছিলেন এক কুমারী মায়ের গর্ভে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা ছিলেন, কে বড়? একটা উত্তরে মাথায় আসবে, কে বড়? যীশু। তারপর বললেন এরকম আরো প্রশ্ন আছে, তারা এরকম বলে কোরআনে যীশুর নাম আছে 25 বার, মাত্র 5 বার বলা হয়েছে পবিত্র কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে কে বড়? তারা এভাবে প্রশ্ন করে, এভাবে তারা মুসলিমদের প্রশ্ন করে। আর আমরাও তখন ভাবে আসলেই কে বড়? এখানে যীশুখ্রিস্টই বড়, আপনাদের মতে ইসলাম ধর্মেও সবচেয়ে বড় যীশুখ্রিস্ট। ভাই, ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মের অনুসারীরা যীশুখ্রিস্টকে নবী হিসেবে মানে। যে মুসলিম যীশুখ্রিস্টকে মানে না, বিশ্বাস করে না, সে আসলে মুসলিমই নয়। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল, আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া, যেটা অনেক আধুনিক খ্রিস্টানও বিশ্বাস করে না, আমরা করি। আমরা মানি যে আল্লাহর আদেশে তিনি মৃত মানুষকে জীবিত করেছিলেন, আমরা মানি যে আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সারিয়ে তুলেছিলেন, তবে কিছু মতভেদ আছে। আমরা মানি না তিনি মহান ঈশ্বর, এটা মানি না তিনি ঈশ্বরের পুত্র, বিশ্বাস করি তিনি আল্লাহর একজন রাসূল। আপনার প্রশ্নে আসি, যখন কোরআনই বলছে যে যীশুখ্রিস্ট মৃত অবস্থা থেকে জীবিত হয়েছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তাহলে কে বড়? এখানে দেখছেন না যে আল্লাহর পরে যদি কেউ আসেন সে তাহলে কে? যদি কারো জীবন উৎসর্গ করতে হয় তাহলে যে সেরা তাকেই উৎসর্গ করা উচিত, আর তাদের মতে এই শ্রেষ্ঠ উৎসর্গটা হলেন যীশুখ্রিস্ট। কোরআন বলছে তিনি ক্রুশবিদ্ধ হননি, ওয়ামা কাতুলুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, এটা মানি। কিন্তু আপনাদের বাইবেল অনুযায়ী, আপনারা যেভাবে বাইবেলের ব্যাখ্যা দেন, বাইবেল বলছে যীশু ক্রুশিফাইড হননি, ইহুদিরা ক্রুশে ঝুলিয়েছিল, কারণ সে সময়ের ইহুদিরা তাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিতে পারেনি, তারা বাড়াবাড়ি করেছিল। কোরআন বলছে লা তাগলু ফি দীনুকুম, পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ইয়া আহলাল কিতাব, অর্থাৎ হে কিতাবীগণ, লা তাগলু ফি দীনুকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি? দুই রকম, ইহুদিরা বলে যিশুর দাবি মিথ্যে, আর খ্রিস্টানরা বলে যিশু হলেন মহান ঈশ্বর, বাড়াবাড়ি। আর আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছুই বলো না, সত্যি কথা বলো, আল্লাহ কেবলমাত্র একজন। তার পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে একটা ভুল ধারণা আছে, দ্বিতীয়বার যখন আসবেন নতুন কোনো নির্দেশ দেবেন না। পবিত্রকরণের সূরা মাঈদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম আর আমি ইসলামকে তোমাদের জীবন দর্শন হিসেবে মনোনীত করলাম। আমরা মুসলিমরা মানি যে যীশু খ্রিস্ট আবারও আসবেন, তবে তখন তিনি নতুন কিছু শেখাবেন না, নতুন কোন নির্দেশ নিয়ে আসবেন না, তিনি এসে আগের ভুল ধারণাগুলো ভেঙে দেবেন। আর তিনি আল্লাহ তালাকে বলবেন, আল্লাহ বারি তালা, তুমি এখানে সাক্ষী থাকো, তাদের কখনোই বলেনি আমার উপাসনা করো, তাদের কখনোই বলেনি আমি ঈশ্বরের পুত্র। তিনি দ্বিতীয়বার আসবেন খ্রিস্টানদের জন্য, মুসলিমদের জন্য না, বিশ্বাস করি তিনি আসবেন। আপনি বললেন যীশু কুমারী গর্ভে জন্ম নিয়েছেন, এখন ধরেন, যদি ধরেন একজন লোকের বাবা নেই, তখন আপনি বললেন যেহেতু তার কোনো বাবা নেই সেজন্য সে মহান ঈশ্বর। পবিত্রকরণে সূরা ইমরানে এর উত্তর আছে, আল ইমরানে এখানে 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্ত নিশ্চয়ই আদমের দৃষ্টান্তের সমান, তাকে মাটি থেকে সৃষ্টি করলেন, বললেন হব, হয়ে গেল। আদম আলাইসাল্লামের কোনো বাবা ছিল না, আদম আলাইসাল্লামের কোনো বাবাই ছিল না, কোনো মাও ছিল না। যদি বলেন যার বাবা নেই সে মহান ঈশ্বর, আদম আলাইসাল্লাম তাহলে আরো বড় ঈশ্বর। বাইবেল বলছে, কোরআন না, বাইবেলই এই কথা বলছে। বাইবেলে এমন আরেকজন মানুষের কথা বলছে, রাজা মেলচিজেদেক। রাজা মেলচিজেদেক, তার পূর্বপুরুষ নেই, বংশধর নেই, শুরুও নেই, শেষও নেই, তিনি তো তাহলে আদম আলাইহিসসালামের চেয়ে তো বড়। পবিত্র কোরআনের উত্তর দিয়েছে, কোরআন উত্তর দিয়েছে, আপনারা বলেন যে পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম 25 বার বলা হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 বার। কেন? কারণ যীশু খ্রিস্টের নামে তখন একটা অভিযোগ ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামে কোনো অভিযোগ ছিল না। আর কোরআন যখন নাজিল হয়েছিল, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে ছিলেন, তাহলে উপস্থিত কাউকে বোঝাতে গেলে বলবো তিনি, সে, হে নবী, হে রাসূল, সবসময় তার নাম নিতে হবে না। কিন্তু যদি এমন কারো কথা বলি যে এখানে নেই, তাহলে তার নাম উল্লেখ করতে হবে, মিস্টার এক্স ওয়াই জেড। যেহেতু কোরআন নাজিল হওয়ার সময় যীশু খ্রিস্ট সেখানে ছিলেন না, তার নাম উল্লেখ করা হয়েছে। এভাবে যদি দেখেন তাহলে দেখবেন কোরআনে মুসা আলাইহিস সালামের নাম বলা হয়েছে মোট 132 বার। তাহলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যীশু খ্রিস্ট দুজনের চাইতে বড়? না, যেহেতু তারা সেখানে উপস্থিত ছিলেন না আর সেখানে তাদের দৃষ্টান্ত দেখানো হচ্ছিল, সেজন্য নাম উল্লেখ করা হয়েছে। যে মানুষটা উপস্থিত আছে তার নাম উল্লেখ করার প্রয়োজন নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম ইশরাত আনসারি, আমি সায়েন্স গ্রাজুয়েট, এখন ইসলামিক স্টাডিজের উপর এমএ করছি। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে এটা বলা আছে যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে মায়ের গর্ভের সন্তানের লিঙ্গ কি হবে, তবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন আমরা গর্ভে থাকা অবস্থায় সন্তানের লিঙ্গ জানতে পারি, এটাকে কি কোরআনের অসঙ্গতি বলা যায়?
ওয়ালাইকুম আসসালাম বোন, আপনি একটা প্রশ্ন করেছেন যে কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না। আর আমি আপনার সঙ্গে একমত যে অনেক মেডিকেল পরীক্ষা আছে, যেমন ধরেন অ্যামনিওসেন্টেন্সিস, আল্ট্রাসোনোগ্রাফি, যেটা দিয়ে সন্তানের লিঙ্গ জানা যায়। তাহলে এটা কি পবিত্র কোরআনের একটি বৈজ্ঞানিক ভুল নয়? বোন, আপনি এখানে বলেছেন সূরা লুকমানের একটি আয়াতের কথা, এখানে 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে কেয়ামতের জ্ঞান, অর্থাৎ শেষ বিচারের দিন শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে রোজ কেয়ামতের জ্ঞান, কখন বৃষ্টিপাত হবে, মায়ের জরায়ের ভিতরে কি আছে, কেউ আগামীকাল কি অর্জন করবে আর সে কোথায় মারা যাবে, এই 5টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আপনার প্রশ্নটা হচ্ছে, কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না। বোন, এরকম ভুল ধারণার কারণ হচ্ছে কিছু ভুল অনুবাদ রয়েছে কোরআনের, বেশ কিছু অনুবাদ আছে, বিশেষ করে উর্দু অনুবাদ, যেখানে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না, আর আরবি কোরআনে লিঙ্গ শব্দটা নেই। পবিত্র কোরআন বলছে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না জরায়ের ভেতর কি আছে। কোরআন এখানে লিঙ্গের কথা বলছে না, কোরআন এখানে বলছে যে সেই সন্তানটা কেমন হবে, সে কি সৎ হবে নাকি অসৎ হবে, সে কি সমাজের জন্য উপকারী হবে নাকি ক্ষতিকর হবে, সে বড় হয়ে কি হবে, সে কি একজন ইঞ্জিনিয়ার হবে নাকি ডাক্তার হবে, আর বিশ্বাস করেন মেডিকেল সায়েন্সের সমস্ত জ্ঞান দিয়েও আপনি আগে থেকে বলতে পারবেন না একজন মানুষ কেমন হবে। এটা কোরআনের ভুল অনুবাদ। হ্যাঁ, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি সুন্দর প্রশ্ন করেছেন, পুরো প্রশ্নটা করার জন্য আপনাকে মাইকের সামনে আসতে হবে, মাইকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন। হয়তো আপনি একজন অমুসলিম, তাতে কোনো সমস্যা নেই, বললেন আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। যদি কোনো ভাষা বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অভিধান দেখেন, আরবি অভিধান, যে অভিধানটা লিখেছে অমুসলিমরাই, সবচেয়ে ভালোটা হচ্ছে লেনের অভিধান। অমুসলিমদের লেখা আরবি অভিধান পড়েন, সেখানে দেখতে পাবেন আরবি কোরআনে লিঙ্গ শব্দটা উল্লেখ করা হয়নি, অমুসলিমরাই বলবে আমি না। এবারে অন্যান্য জিনিসগুলো, কিয়ামতের দিন সম্পর্কে জানেন? অনেকেই অনুমান করার চেষ্টা করেছে। টাইমস অফ ইন্ডিয়া একবার আসলো 1992 সালের নভেম্বর মাসে, যে একটা কোরিয়ান চার্চ ঘোষণা করেছে 1992 সালের নভেম্বর মাসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সে চার্চের সব অনুসারীরা সেখানে আসলো, কিছুই হলো না, আমরা এখনো টিকে আছি, কিছু লোক টাকা কামিয়ে পালালো। কেউ বলতে পারবে না এই পৃথিবী কবে ধ্বংস হবে। বৃষ্টির ব্যাপারে বলি, কিছু মানুষ বলবে বিজ্ঞান উন্নত হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস শুনে বলতে পারি কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে। আপনারা জানেন এই পূর্বাভাসগুলো কতটা সঠিক, এরা কতখানি সঠিকভাবে বলতে পারে, বিশেষ করে ইন্ডিয়ায়। আচ্ছা, কেউ হয়তো বলবে আমেরিকা, আমেরিকার পূর্বাভাস সঠিক। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, এই কথাটার সঙ্গে একমত হলাম। আবহাওয়া অধিদপ্তর যখন বৃষ্টিপাত সম্পর্কে বিভিন্ন রকম পূর্বাভাস দেয়, তারা কি করে? আকাশের মেঘ দেখে, এছাড়া বাতাসের গতি পর্যবেক্ষণ করে যে কখন বৃষ্টি হবে। এটা এমন কিছু না, বৃষ্টি সহ মেঘটা তো আকাশে আছে তখন। ব্যাপারটা অনেক এরকম যে ধরেন কোনো একটা পরীক্ষা হয়েছে, এক মাস পরে রেজাল্ট হবে, সেই পরীক্ষার খাতাগুলো যিনি দেখলেন সেই টিচার, তিনি তিন সপ্তাহ পরে সব জমা দিলেন। এখন তিনি তো আগে থেকে জানেন যে এই স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, এই স্টুডেন্ট 93 মার্কস পেয়েছে। তিনি যে আগে থেকে জানেন এটা অসাধারণ কিছু না, তিনি তো সব খাতাগুলো দেখেছেন। নোটিশ বোর্ডে রেজাল্ট ঝোলানো হবে এক সপ্তাহ আগেই টিচার যদি বলে কে ফার্স্ট হয়েছে, এটা অসাধারণ কিছু না। মেঘের মধ্যে বৃষ্টির পানি তো অবস্থান করছে, অসাধারণ হবে তখন যখন আবহাওয়া অধিদপ্তর এটা বলতে পারবে যে কোথায় বৃষ্টিটা হবে, কখন হবে, এখন থেকে 200 বছর পরে, আর বলবে মেঘ না দেখে। আমি এখানে যে কোনো আবহাওয়া অধিদপ্তরকে চ্যালেঞ্জ করছি, পারলে আগে বলেন এখন থেকে 200 বছর পরে ঠিক কখন পৃথিবীর কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে, তারা এটা কখনোই বলতে পারবে না। এরপর একজন মানুষ কোথায় মারা যাবে, কেউ বলতে পারে আমি জানি, আমি তো এখন এখানে আত্মহত্যা করব। সত্যি বলতে যারা আত্মহত্যা করতে যায় তাদের বেশিরভাগই ব্যর্থ হয়, বেশিরভাগ। কতজন মানুষ আত্মহত্যা করতে চায়? তারা সংখ্যায় খুবই কম মানুষ। আর যারা আত্মহত্যা করতে চায় তাদের বেশিরভাগই, বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়। তারা বিষ খাওয়ার পরে অন্য কারো কাছে সাহায্য চায়, তখন তাকে হাসপাতালে নেওয়া হয়, যখন তারা লাভ দেয় একটু নিরাপদ জায়গা বাঁচে। তারপরও লাভ দিলে আল্লাহ যদি বাঁচাতে চান তিনি আপনাকে বাঁচাবেন, যদি মারা যান তার অনুমতিতে সেটা সম্ভব, বিনা অনুমতিতে নয়। আর শেষ পয়েন্টটা, অন্য কেউ জানে না তুমি কতটা উপার্জন করবে। আপনি বলতে পারেন ভাই জাকির আমি তো মাসে 2000 টাকা উপার্জন করে থাকি, কোরআন তো ভুল বলছে। কোরআন এখানে টাকার মাপকাঠিতে উপার্জনের কথা বলছে না, এখানে বলা হয়েছে তাকসিবের কথা। এই আরবি শব্দ তাকসিব, এর আরো একটা অর্থ ভালো কাজের অবদান আর খারাপ কাজের অবদান। এখানে শুধু বেতনের কথা বলা হয়নি। আর আপনি যদি বলেন আমি 100 টাকা মানুষকে দান করেছি, তারপরও আপনি জানবেন না যে আপনি কতটা সওয়াব পেয়েছেন, আপনি কতখানি আশীর্বাদ পেয়েছেন। আপনি কখনোই বলতে পারবেন না যে ভালো কাজ করলে কি সওয়াব পাবেন, খারাপ কাজ করলে আপনি কি পরিমাণ গুনাহগার হবেন, আগে থেকে জানেন না। এ সব কিছুই জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করি উত্তরটা পেয়েছেন।
এক্সকিউজ মি, এখানকার কর্তৃপক্ষ আমাদের অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করতে বলেছে, 10-15 মিনিটের মধ্যে। এখন দর্শক শ্রোতাদের অনেকেই চিরকুটে প্রশ্ন করেছেন, এখান থেকে কয়েকটা প্রশ্ন করি, কারণ চিরকুটে অনেক প্রশ্ন এসেছে। এখন চিরকুট থেকে একটা প্রশ্ন করছি, তারপর পুরুষদের মধ্য থেকে, তারপর আবার চিরকুটে, তারপর মহিলাদের মধ্য থেকে, এভাবে যাতে করে আমরা এখানে নিয়ম মেনে চলতে পারি। এবারে আমি চিরকুট থেকে প্রশ্ন করি, প্রশ্নটা হলো, আপনি জানেন যে অরুণ সুরি ইসলামের বিরুদ্ধে অনেক বই আর আর্টিকেল লিখেছেন, আপনি তাকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করছেন না কেন?
ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি জানি যে অরুণ সুরি ইসলামের বিরুদ্ধে অনেক বই আর আর্টিকেল লিখেছে, আমি তাকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করছি না কেন? আমি তার লেখাগুলো পড়েছি, বেশিরভাগ লেখাতেই সেগুলোর ভিত্তি হচ্ছে প্রধানত দুটো পয়েন্ট। প্রথমটা হচ্ছে নারীদের নিয়ে কথা বলা, যে ইসলামে নারীদের অধিকার সমান না। দ্বিতীয়টা বলা হয় যে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম। এরকম আরো কিছু পয়েন্ট, যেমন একটু আগে একজন ভাই বললেন আল্লাহ অঙ্ক জানেন না ইত্যাদি। আসুন ভালো করে দেখি, বিশ্বাস করেন যেগুলো বলেছি তার সবগুলোই প্রসঙ্গ ছাড়া বলা হয়েছে, ভুল অনুবাদ, ভুল উদ্ধৃতি। হ্যাঁ, আরেক ভাই বললেন এটা ব্যাখ্যা করে বলতে, আমি তো সেটাই করছি, আপনিও একই কথাই বলছেন।
আমি দর্শক শ্রোতাদের বলছি, আপনারা এতক্ষণ ধৈর্য ধরেছিলেন, দয়া করে একটু শান্ত হয়ে বসুন।
ভাই প্রশ্ন করেছিলেন আমি কেন অরুণ সুরিকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করছি না, তিনি তো ইসলাম ধর্মের বিরুদ্ধে অনেক বই লিখেছেন। তার নতুন বইটা যদি পড়েন, দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া শরিয়া ইন অ্যাকশন, লেটেস্ট বই, এই বইটা বোম্বেতে প্রকাশিত হয়েছে মনে হয় এক সপ্তাহ আগে, মাত্র কয়েকদিন আগে, আমিও এই বইটা পড়েছি। বইটার পেছনের কাভারে দেখবেন, ব্যাক কাভারে তিনি কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছেন, কোরআনের একটা বিশেষ আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, সেটা হচ্ছে 48 নম্বর সুরা, সুরা ফাতার 29 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, আর তার অনুসারীরা কাফিরদের প্রতি কঠোর, তারা অবিশ্বাসীদের প্রতি সহানুভূতিশীল নয়, তবে তবে নিজেদের প্রতি তারা সহানুভূতিশীল, ফুল স্টপ। এখানে কিন্তু আয়াতটা শেষ হয়নি, এখানে উদ্ধৃতিটা প্রসঙ্গ ছাড়াই ভাবে বোঝানো হচ্ছে যে মুসলিমরা হল নিষ্ঠুর, তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। যদি প্রসঙ্গ জানতে চান, দেখবেন পবিত্র কোরআন সূরা ফাতার 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীরা হলো তারা যারা কোরআনের কথাগুলো মেনে নেয়নি, বিশ্বাস করেনি, আর তারা তোমাদের পবিত্র মসজিদে ঢুকতে বাধা দিয়েছে, এছাড়াও তারা তোমাদের পশু কোরবানিতে বাধা দিয়েছে, এমনকি কোরবানের স্থানে পৌঁছতেও তারা বাধা দেয়। এই অবিশ্বাসীরা সেই সময় মুসলিমদের হজ করতেও বাধা দিয়েছিল। আমি আপনাদের বলি যে ধরেন কোনো খ্রিস্টানকে ভ্যাটিকান সিটিতে ঢুকতে কেউ একজন বাধা দিল, সে কি এটা পছন্দ করবে, জড়িয়ে ধরবে তাকে? এটাই স্বাভাবিক, সে তাকে অপছন্দ করবে। যদি কেউ কোনো হিন্দুকে তার তীর্থস্থানে যাওয়ার পথে বাধা দেয় বেনারসে, সে কি পছন্দ করবে? না। একইভাবে যদি প্রসঙ্গ পড়েন তাহলে দেখবেন এই লোকগুলো তোমাদের মক্কায় ঢুকতে বাধা দিয়েছে, কাবায় ঢুকতে বাধা দিয়েছে, আর পশু কোরবানি করার সময় বাধা দিয়েছে, তোমরা তাদের সাথে কঠোর ব্যবহার করবে আর বিশ্বাসীদের প্রতি সহানুভূতিশীল হবে, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। এছাড়াও তার বইতে একথা আগেও বলেছি, সেখানে 571 নম্বর পৃষ্ঠায় আর 572 নম্বর পৃষ্ঠায় আছে তার প্রিয় আয়াতটার উদ্ধৃতি দিয়েছেন, খুবই প্রিয়, সবচেয়ে প্রিয় আয়াত পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে আছে যে যখন নির্ধারিত করে দেয়া এই 4 মাস শেষ হয়ে যাবে, অবিশ্বাসীদের হত্যা করো, আর ব্র্যাকেটে সব হিন্দুদের হত্যা করো লেখা আছে, অবিশ্বাসীদের হত্যা করো, তাদের মেরে ফেলো, তবে যদি অনুশোচনা করে, যদি দান খয়রাত করে, যদি নামাজ পড়ে, তাদের যেতে দাও। তার মানে প্রত্যেক মুসলিম যখনই তারা কোনো হিন্দুকে দেখবে তাদের মেরে ফেলতে হবে, খুন করতে হবে, কিন্তু যদি সে মুসলিম হয়ে যায় তাকে ছেড়ে দাও। এখানেও প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন তিনি, প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গ জানতে চাইলে সূরা তাওবার 1 নম্বর আয়াত থেকে শুরু করুন। একটা শান্তি চুক্তি হয়েছিল মক্কার পৌত্তলিকরা আর মুসলিমদের মধ্যে, আর এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল এই পৌত্তলিকরা, তার আল্লাহ সতর্ক করে বললেন 4 মাসের মধ্যে সব মিটিয়ে ফেলো, না হলে যুদ্ধের ঘোষণা দাও, তারপর বলা হয়েছে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে যখন অবিশ্বাসীদের তোমরা দেখবে যারা এই শান্তি চুক্তিটা ভেঙেছে তাদের দেখলেই হত্যা করো। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ চলার সময় তিনি আমেরিকার সৈন্যদের বলেছিলেন যখনই কোনো ভিয়েতনামীকে দেখবে মেরে ফেলো। এখন যদি আমি এই উদ্ধৃতি দেই আর বলি যে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানে ভিয়েতনামীদের দেখবে মেরে ফেলো, তাহলে সেটা হবে অযৌক্তিক, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ দেখলে এটাই স্বাভাবিক যে আর্মি জেনারেল অথবা প্রেসিডেন্ট সবসময় বলবে যখন শত্রুদের দেখবে ভয় পেয়ে যেও না, যুদ্ধ করো, তাদের মনোবল বাড়াবে। কোরআনের কথা বললে সমস্যা কোথায়? এরপরে সেখানে 572 নম্বর পৃষ্ঠার 5 নম্বর আয়াতের পরে লাভ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে, 6 নম্বর আয়াতের কথা বলেননি। এর কারণটা জানেন? কারণ এই আয়াতেই উত্তরটা আছে। এখানে বলা হয়েছে যে যদি এই পৌত্তলিকদের কেউ, যদি এই মুশরিকদের কেউ, এই অবিশ্বাসীদের কেউ আশ্রয় প্রার্থনা করে থাকে তাদেরকে আশ্রয় দাও যাতে করে তারা আল্লাহ তাআলার বাণী শুনতে পারে এবং নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। কোরআন শুধু এ কথা বলছে না যে এই অবিশ্বাসীদের ছেড়ে দাও, কোরআন বলছে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। এই মুশরিকরা যদি ইসলাম গ্রহণ নাও করে, যদি আশ্রয় প্রার্থনা করে, তাদেরকে শুধু ছেড়ে দিও না, নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। বর্তমানে কোন আর্মি জেনারেল বলবেন যদি শত্রু আশ্রয় চায় তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো? কে বলবে? বর্তমান পৃথিবীর কোন আর্মি জেনারেলের কথা বলবে শত্রুপক্ষ শান্তি চাইলে শুধু ছেড়েই দিও না, নিরাপদ স্থানে তাদের পৌঁছে দিয়ে এসো? একথা কোরআন বলছে, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। এরকম আরো আছে যে মুসলিমরা নিষ্ঠুর, প্রসঙ্গ ছাড়া, সবগুলোই প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। উনার আরেকটা পছন্দের টপিক, এই আয়াতগুলোও একইভাবে এই আয়াতগুলোর উদ্ধৃতি দিয়েছেন তসলিমা নাসরিনের মতো লেখক। আপনি জানতে চাইলেন আমি অরুণ সুরির সাথে বিতর্ক করছি না কেন। আমি একটা বিতর্ক করেছিলাম, সেখানে টপিকটা ছিল তসলিমা নাসরিন, বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট আয়োজন করেছিল প্রেস ডিবেট, তারাই আয়োজন করেছিল। আর সেই বিতর্কে আমি তাদের বললাম আমি বিতর্কটা ভিডিও করতে চাই, বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট আমাকে প্রথম অনুমতি দেয়নি। টপিকটা কি ছিল সেখানে জানেন? টপিকটা ছিল মত প্রকাশের স্বাধীনতায় ধর্মীয় গোড়ামি কি কোনো রকম বাধা দিচ্ছে। মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, তারা তো ভণ্ড, আমাকে ভিডিও করতে দেয়নি কেন? আমি তাদের বলেছিলাম, বারবার বলেছিলাম আমি আপনাদের এই ক্যাসেটের একটা আনএডিটেড কপি দেব, তারপর অনুমতি দিল। অনেকক্ষণ ধরে বোঝানোর পরে অনুমতি দিয়েছিল। তারপর কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় সেখানকার সব মানুষ তৈরি ছিল যে ইসলামকে বলির পাঠা বানানো হবে, জাকির আজকে বলির পাঠা হবে। আল্লাহ তাআলার অসীম দয়ায় আলহামদুলিল্লাহ এই কৃতিত্ব আমার না, তার সাহায্যের কারণেই সেই বিতর্কটা বেশ সফলভাবে শেষ করলাম। এতই সফল, এতটাই সফল যে একটা পেপারেও খবরটা আসেনি, একটা পেপারও ছাপানো হয়নি। সেই বিতর্কে ছিলেন খ্রিস্টান বিশেষজ্ঞ ফাদার প্যারেইরা, হিন্দু ধর্মের বিশেষজ্ঞ ছিলেন ডক্টর বেদ বিয়াস, ইসলামের পক্ষ থেকে আমি সেখানে ছিলাম, সেখানে আরও ছিলেন মিস্টার অশোক সাহানি যিনি লজ্জা বইটার মারাঠি অনুবাদ করেছিলেন। টপিকটা ছিল তসলিমা নাসরিনকে নিয়ে। যদি এই ক্যাসেটগুলো না থাকতো তাহলে এটা কোত্থেকে জানতেন? এখন লাখ লাখ মানুষ এটা দেখছে, শুধু ইন্ডিয়াতে না, পৃথিবীতে সবাই দেখছে। যদি বিতর্কটা রেকর্ড করা না হতো এ ব্যাপারে কিছু জানতেন না। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে নারী। অরুণ সুরির এই ক্যাসেটটা আমি সবগুলো উত্তর দিয়েছি। এখানে দুটো পার্ট, পার্ট ওয়ানে আছে আমার লেকচার আর পার্ট টু ইসলাম ধর্মে নারীর অধিকার, আধুনিক নাকি সেকেলে পার্ট টু। এটা আপনার ভুল ধারণাগুলো সব ভেঙে দেবে। মানুষজন এমনকি অরুণ সুরিও এটার কথা জানেন। তারপর আমি কি বিতর্কের ব্যাপারে আগ্রহী? উনি কি বিতর্ক করতে পারেন? বিতর্ক করেন নাকি? তিনি তো বিতর্ক করেন না। তবে যদি তিনি ইচ্ছা করেন তাহলে বিতর্কের জন্য আসতে পারেন, আমি তাকে স্বাগত জানাবো। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, তবে জনসমক্ষে। আমি বিতর্ক করব জনসমক্ষে আর সেটা ভিডিও রেকর্ড করা হবে জনসমক্ষে, বদ্ধ রুমে বসে করব না। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমরা অত্যন্ত দুঃখিত, কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে এখানেই শেষ করতে হবে, তাই অনুষ্ঠানটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জাজাকুমুল্লাহ খায়।